তুমি যে আমার মাথায় হাত রেখে টিপে খেয়েছিলে আর খাবে না, তুমি কেন খেলে বলো?
যদি কেউ কারো মাথায় হাত দিয়ে দিবি খায় আর সে কথা রাখতে না পারে তাহলে কি হয়?
যার মাথায় হাত দিয়েছিলে সে মরে যায়, আমিও মরে যাব।
তাই আজ আমি শেষ বুঝে খেয়েছি, পাশে তুমি মরে যাও হিমু, তুমি মরে যাবে, আমি মরে যাব, খোকা মরে যাবে, খুকি মরে যাবে, আমরা সবাই মরে যাবো হিমু।
স্বামীর মুখে হাত চাপা দিয়ে হেমাঙ্গিনী বলল,
ওসব বলতে নেই, অমন কথা মুখে এনো না, তুমি ঘুমো।
গপ মিলেছে কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ মিলে ঠিক এবার শনিবার রাত 9টার পাশাপাশি রোববার সন্ধে 6টাতেও GMT শর্টস। গপ মিলে ঠিকের আজকের গপ্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা বাল্য বন্ধু। এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ এ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ, অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। পৌষ মাস, ঠিক সন্ধ্যের সময় এক ব্যক্তি কালীঘাটের ট্রাম থেকে ভবানীপুর থানার সামনে নেমে পড়ল। তার মাথায় অ্যালবার্ট টেরি, গায়ে একজোড়া বাদামি রঙের শাল, পায়ে ফুল মোজার উপর পাম্প শু, আর হাতে একগাছা রূপো মাধানো বেতের ছড়ি। বয়স 30-এর কাছাকাছি হবে। তারপর প্রায় 10 মিনিট হাঁটার পর লোকটি প্রাসাদের মতো এক বিরাট বাড়ির সদর দরজায় এসে পৌঁছল। দারোয়ানকে জিজ্ঞেস করল,
বাবু হ্যাঁ?
দারোয়ান তার সুপুষ্ট গোঁফে আঙুল বোলাতে বোলাতে লোকটির দিকে আধ মিনিট তাকিয়ে থেকে বলল,
নেই হ্যাঁ।
বাবু কাহা গিয়া?
দারোয়ান কথাটা কানেই তুলল না, পাশে বসে থাকা খানসামার সঙ্গে দিব্যি গল্প করতে লাগল।
আরে তুমি বলো, এ কালই কি বাত, আব ক্যা করে বলো তো।
বড় লোকের বাড়িতে যারা মোটর গাড়ি বা জুড়ি গাড়ি কিংবা অন্তত নিজস্ব কম্পাস গাড়িতে চড়ে আসে, তাদের দেখে দারোয়ানেরা উঠে দাঁড়ায়, সেলাম করে। যারা ভাড়া গাড়িতে আসে তাদেরও কিছুটা খাতির করে, কিন্তু যারা হেঁটে আসে তাদের তারা মানুষ বলেই গণ্য করে না। লোকটি কিছুক্ষণ অপেক্ষা করে বলল,
এ দারোয়ানজি, বাবু কাহা গিয়া?
লোকটির বিনয় দেখে দারোয়ানের দয়া হল, বলল,
বাবু ময়দান মে হাওয়া খানে কো গয়া হ্যায়, কা হ্যায়, কুছ কাম হ্যায়?
হ্যাঁ কাম, বহুত জরুরি কাম হ্যায়।
আপ হ্যায় কোন?
বাবু হমকো পহচানতা হ্যায়।
ব্যাঠিয়েগা, আইয়ে।
দারোয়ান গজেন্দ্র গমনে এগিয়ে গিয়ে লোকটিকে ভেতরে নিয়ে গেল। বাগান পেরিয়ে বাড়ির বাইরে প্রশস্ত বারান্দা। সেই বারান্দার একদিকে একটি ঘর, অন্য প্রান্তে দোতলায় ওঠার সিঁড়ি। ঘর থেকে একটি চেয়ার বের করে দারোয়ান লোকটিকে সেই বারান্দায় বসাল।
বাবু কো আনে মে দের হোগা?
নেই নেই, আব জলদি আয়েঙ্গে,
বলে দারোয়ান নিজের কাজে চলে গেল। প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর গৃহস্বামী সান্ধ্য ভ্রমণ সেরে ফিরবেন। আগন্তুক তাঁকে দেখে দাঁড়িয়ে উঠল। গৃহস্বামী বললেন,
কে?
আমি।
আলো আগন্তুকের পেছনে ছিল, গৃহস্বামী সেই আবছা অন্ধকারে তার দিকে খুঁটিয়ে দেখতে লাগলেন। আগন্তুক তখন বলল,
বিপিনদা, চিনতে পারলে না?
নলিনী? আরে তাই বলো, এসো এসো এসো, কখন এলে?
এই তো কিছুক্ষণ হলো।
আচ্ছা চলো ওপরে চলো।
নলিনীর হাত ধরে তিনি ওপরে নিয়ে গেলেন। একটি বিদ্যুতের আলোয় ঝলমলে সাজানো ঘরে দুজনে বসলেন। ভৃত্য এসে বিপিনবাবুর বুট খুলে চটি জুতো পরিয়ে দিল, আলোয়ান গায়ে জড়িয়ে দিল, শালের পাগড়ি মাথা থেকে সরিয়ে রাখল।
তারপর নলিনী, খবর কি বলো? কতদিন যে এদিকে আসনি মনেই পড়ে না। শেষবার যখন এসেছিলে আমার মনে হয় দু তিন বছর হবে। কালীঘাট থেকে ফেরার পথে বৌমা আর খুকিকে নিয়ে একদিন এসেছিলে, মনে পড়ছে? খুকি কেমন আছে?
ভালো আছে, তারপর একটি ছেলেও হয়েছে।
বটে, বেশ বেশ বেশ, বাহ! তা কতদিনের হল?
এই দু বছরের হয়েছে।
দেখো, এই খবরটা পর্যন্ত আমাকে দাওনি, অথচ এক সময় ছিল যখন তোমার আমার প্রতিদিন অন্তত একবার দেখা না হলে দিনটাই অন্ধকার মনে হতো। এই বাড়ির প্রত্যেকটা ঘর, বাগান, আস্তাবল পর্যন্ত ছোটবেলায় দুজনে তোল পার করে বেরিয়েছি। কি দুষ্টুই না ছিলাম আমরা বলো!
আর আজ তোমার দারোয়ান বলে বাবু হা কন হ্যাঁ।
আরে ওর কি দোষ বলো, তোমার যেমন ঘন ঘন যাতায়াত। ও বেচারা মোটে এক বছর হলো কাজে ঢুকেছে। যাক, সে কথা যাক, বৌমা ভালো আছেন তো? একটু চা খাবে?
বলে বিপিনবাবু ভৃত্যকে ডেকে দু কাপ চা আনার আদেশ দিলেন।
এই দুটো চা পাঠাও।
চা খেতে খেতে বিপিনবাবু বললেন,
এখনো কি সেই সব পুরনো অভ্যাস চলছে নলিনী?
নলিনী লজ্জায় মাথা নিচু করল। বিপিনবাবু গম্ভীরভাবে বললেন,
দেখো নলিনী, ওসব ছেড়ে দাও, বয়স হয়েছে, এখন তো আর কচি খোকা নও তুমি, ছেলেপুলের বাবা হয়েছ, যা করেছ করেছ, আর কেন? আরে একেবারে না ছাড়তে পারো, আস্তে আস্তে পরিমাণ কমাও, কমাতে কমাতে শেষে একেবারে বন্ধ করে দিও।
দেখো বিপিনদা, আমার কি ইচ্ছে করে না ছাড়তে, কিন্তু পেরে উঠি না যে। প্রতি বছর তিনবার করে, বিশ্বাস করো তিনবার করে, একবার ইংরেজি নববর্ষে, একবার বাংলা নববর্ষে, আর একবার নিজের জন্মদিনে আমি প্রতিজ্ঞা করি যে আর মদ ছোব না, কিছুদিন মেনেও থাকি, তারপর যেই কি সেই।
বলে নলিনী আবার মাথা নিচু করল। কিছুক্ষণ দুজনে নিস্তব্ধ হয়ে বসে রইলেন। শেষে বিপিনবাবু বললেন,
দেখো তুমি যদি ছাড়তে চাও তাহলে শুধু মদ ছাড়বো বলে প্রতিজ্ঞা করলেই হবে না, দলটাও ছাড়তে হবে। সেই দলে মিশবে অথচ প্রতিজ্ঞা বজায় থাকবে, এ অসাধ্য, অসম্ভব, তাই দলটা ছাড়ো।
তাই ছাড়বো, এক সপ্তাহ ওইদিকে একদম যাইনি, আমি আজ এক সপ্তাহ মদ খাইনি, তা জানো বিপিনদা? এবারে সত্যি সত্যি ছাড়তে পারলাম নাকি অন্যবারের মতো হবে সেটা এখনো বলতে পারছি না। নিজের উপর বিশ্বাস হারিয়েছি তো, নিজেকে বেঁধে রেখেছি বলে অসহ্য যন্ত্রণা ভোগ করছি। দিন রাতে 15-16 বার চা খাই। এই যে তুমি চা দিলে, খেয়ে একটু একটু সুস্থ বোধ করছি। এবার মদ না ছেড়ে উপায় নেই, এবার ভরাডুবি হতে বসেছি, তা জানো?
না, কি হয়েছে?
বাড়ি তিনটে কয়েক বছর ধরে মহাজনের কাছে বন্ধক পড়ে আছে, তারা নোটিশ ঝুলিয়েছে, এক মাসের মধ্যে যদি টাকা শোধ না করি তবে তারা ফোরক্লোজ করবে।
সুদে আসলে কত টাকা হয়েছে?
তা প্রায় 20,000-এর উপর।
হ্যাঁ, কি বলো কি, এই কবছরে এই কাণ্ড করে বসেছ?
নলিনী চুপ করে রইল। কিছুক্ষণ পরে বলল,
আরেক কাপ চা আনো তো ভাই, বেশ কড়া করে।
এই আরেক কাপ চা দিয়ে যাও।
বিপিনবাবু ভৃত্যকে ডেকে চায়ের আদেশ করে নলিনীকে বললেন,
এখন উপায়?
ভাই, উপায় তুমি, তাই আমি আজ তোমার কাছে এসেছি। তিন বছর ধরে এদিকে রাস্তা মারাইনি, কিন্তু আজ এসেছি। তুমি তো ছোটবেলা থেকে আমার শত অপরাধ ক্ষমা করেছো, আমার দোষ নিও না। তুমি আমাকে ওই টাকাটা ধার দাও, আমি বাড়িগুলো উদ্ধার করি, নইলে আমার সবই গেল, ছেলেপুলে নিয়ে আমার গাছতলায় দাঁড়াতে হবে।
নলিনী মাথা নিচু করল, তার দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। বিপিনবাবু অন্যদিকে মুখ ফেরালেন। ইতিমধ্যে চা এল। চা খেতে খেতে নলিনী তার বাল্য বন্ধুর দিকে তাকিয়ে তার মনের ভাব বোঝার চেষ্টা করতে লাগল। বিপিনবাবু যেন একটু অন্য মনস্ক। চা খাওয়া শেষ করে নলিনী বলল,
বিপিনদা, আমি এমনি এমনি টাকাটা চাইছি না, তুমি বাড়িগুলো বন্ধক রাখো, রেখে টাকা দাও,
সে বিপিনবাবুর মুখের দিকে আকুল দৃষ্টিতে তাকিয়ে রইল। বিপিনবাবু ফিরে তাকিয়ে বললেন,
একটা গর্ত খুঁড়ে অন্য গর্ত বুঝিয়ে কি লাভ? তার চেয়ে বরং একটা ভাড়াটে বাড়ি বিক্রি করে ফেলো না কেন?
তাতে কুলোবে না বিপিনদা, ভাড়াতে দুখানা বাড়ি যদি বিক্রি করা যায় তবে হাতে টাকা আসবে বটে, বরং হাজার পাঁচেক টাকা বাড়তিও থাকে, কিন্তু তারপর বাড়ি দুটোর ভাড়া থেকেই তো আমার সংসার খরচ চলে। আমি তো প্রতিজ্ঞা করেছি এই গোলমালটা মিটে গেলেই পৈতৃক ব্যবসা শুরু করব। বাবা তো এই দালালি করেই মাসে হাজার দেড়েক টাকা রোজগার করেছেন। তিনি যেসব হাউজের সঙ্গে কাজ করতেন আমি সেইসব হাউজের সাহেবদের সঙ্গে এই কদিনে দেখাও করেছি। বাবার নাম শুনে তারা সবাই আমাকে উৎসাহ দিয়েছেন। তবুও অনিশ্চিতের উপর নির্ভর করা ঠিক নয়। মনে করো আমি যদি দুদিন পর মরেই যাই, আমার ছেলেপুলে খাবে কি? বাড়ি দুটো যতদিন আছে ততদিন মোটা ভাত কাপড়ের জন্য অন্তত কোনো ভাবনা নেই। তাছাড়া আরো একটা কথা, পৈতৃক নগদ যা কিছু পেয়েছিলাম সব তো বদ খেয়ালে উড়িয়ে দিয়েছি। পৈতৃক বাড়ি দুখানাও যাবে কথাটা ভাবতে বড় কষ্ট হয় বিপিনদা।
ঠিক।
বিপিনবাবু ঘড়ির দিকে তাকালেন, চেয়ারের ওপর একবার এপাশ একবার ওপাশ করতে লাগলেন, যেন একটা অস্থিরতা তাকে পেয়ে বসেছে।
কি বলো, টাকাটা দেবে?
হ্যাঁ, টাকা?
বিপিনবাবু পুনরায় ঘড়ির দিকে চাইলেন, উঠে দেওয়ালের কাছে একটা ড্রয়ার ছিল সেটা টেনে কি যেন হাতড়াতে লাগলেন। শেষে তার ভেতর থেকে একখানা চিঠি বের করে এনে মনোযোগ দিয়ে পড়তে শুরু করলেন। চিঠি পড়া শেষ হলে ভৃত্যকে ডেকে বললেন,
এ গাড়ি নিকালনে বলো, রমেশবাবুকে ওয়াহা হামারা নাওতা হ্যায়।
নলিনী এতক্ষণ বিষণ্ন মনে অপেক্ষা করছিল, এবার বলল,
বিপিনদা কি বলো, বাড়ি দুখানা বিক্রি করে দেনাশোধ করি, বাকি টাকাগুলো বছরখানেকের মধ্যে উড়িয়ে দিই, তারপর মুটে গিরি করি, সেই কি তোমার ইচ্ছে বিপিনদা?
কত টাকা বললে?
21,000 টাকা দেনাশোধ করার জন্য, আর 1,400 টাকা দরকারি ব্যবসাটা শুরু করার জন্য, এই 25,000 টাকা। ভাই তুমি আমার বাল্য বন্ধু, এইটুকু উপকার কি তোমার কাছে আশা করতে পারি না? ব্যাংকে তোমার কত লাখ লাখ টাকা পড়ে আছে, বড়জোর 4-5% সুদ পাও। আমার মহাজনেরা শতকরা একটানা মাসে যা সুদ নেয় আমি সেই সুদ তোমায় দেব। প্রতি বছরের সুদ আসলে গিয়ে মিশবে, বাড়ি তিনখানার যা দাম 10 বছরের সুদে আসলেও ততদূর উঠবে না, তোমার টাকা মারা যাবে না ভাই।
বিপিনবাবু ভৃত্যকে ডেকে নিমন্ত্রণে যাওয়ার জন্য কোন কোন পোশাক আশাক বের করতে হবে সে ব্যাপারে নির্দেশ দিতে লাগলেন।
ধুতি আর নতুন পাঞ্জাবিটা বের করে দিতে হবে তাড়াতাড়ি।
দেখো বিপিনদা, তোমার মনের কথা আমি বুঝতে পাচ্ছি। তুমি ভাবছো এতগুলো টাকা এই অপদার্থ লোকটাকে ধার দেব, সুদ যা করবে তা তো মা গঙ্গাই জানে, অথচ নালিশ করে বাড়িগুলো বিক্রি করে নেওয়া ভীষণ চক্ষু লজ্জা। তাছাড়া বাল্য বন্ধুকে ভিটেভাটি থেকে উচ্ছেদ করলে লোকেই বা কি বলবে? হ্যাঁ, আচ্ছা ভাই আমি একটা প্রস্তাব করছি, বাড়ি তিনখানা আমি 5 বছরের মেয়াদে তোমার পটকবলা লিখে দিচ্ছি, যেদিন 5 বছর শেষ হবে সেদিন বা তার আগে সুদে আসলে তোমার যদি আমি সমস্ত টাকা পরিশোধ করতে পারি তবেই বাড়ি আমার থাকবে, আর যদি না পারি বাড়ি তোমার হয়ে গেল, ডিক্রি জারির ঝামেলা পোহাতে হবে না, কি বলো?
এতক্ষণে বিপিনবাবুর অন্য মনস্ক ভাবটা কাটল। ভৃত্য ডাকার জন্য এলে বললেন,
আবি আধা ঘন্টা দের হ্যায়।
নলিনীর মনে ভরসা এল। তখন আধ ঘন্টা ধরে দুজনে অনেক কথাবার্তা হল। বিপিনবাবু টাকা দিতে রাজি হলেন।
আমি দালালি ব্যবসা করে যা কিছু উপার্জন করব বিপিনদা সবই ঋণের কিস্তি শোধ করব, সংসার খরচ আমি বাড়ি দুখানার ভাড়া থেকেই চালিয়ে নেব, যেমন করেই হোক আমার খুব আশা বছর তিনেক হলে টাকাটা শোধ হয়ে যাবে, তবু আরো 2 বছর হাতে রাখলাম বুঝলে। না না, এবার আমার খুব শিক্ষা হয়েছে, ঠেকে শিখলাম দাদা, ঠেকে শিখলাম। মদ আমার কাছে আজ থেকে গোরক্ত, ব্রহ্মরক্ত, নাক্ষত কানমোলা। না 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 না, যদি আর আমি মদের ত্রিসীমানায় যাই, যে রাস্তায় মদের দোকান সে রাস্তা দিয়ে নলিনী শর্মা আর হাঁটবে না। দাদা আর এক পেলা চা হুকুম করো না দেখি।
সপ্তাহের মধ্যেই সমস্ত ঠিকঠাক হয়ে গেল, দলিলও রেজিস্ট্রি হয়ে গেল। পাঁচ বছর পার হয়ে গেছে, বউবাজারে একটি গলির ভেতর মাঝারি মাপের একটি দোতলা বাড়ি। এটি নলিনীর পৈতৃক বসত বাড়ি। পৌষ মাস সকাল 9টা বেজেছে। উপরতলার একটি ঘরে তক্তপোষের ওপর ময়লা বিছানায় নলিনীর স্ত্রী হেমাঙ্গিনী তার অসুস্থ পুত্রকে কোলে নিয়ে বসে আছে। গায়ে ছিটের দোলাই জড়িয়ে একটি 9 বছরের মেয়ে ঘরের সর্বত্র ছটফট করে ঘুরে বেড়াচ্ছে এবং মাঝে মাঝে মায়ের কাছে এসে বলছে, ঘরটিতে যেন অভাবের মূর্তি স্পষ্ট। নাম হেমাঙ্গিনী হলেও যুবতীর গায়ে একতলা সোনাও নেই, কিন্তু আগে ছিল, গয়নার দাগ এখনো গায়ে লেগে আছে। আর কিভাবে গয়নাগুলো একে একে গেছে তার ইতিহাস অভাগিনীর বুকে পিঠে ও হাতে লেখা আছে। এমনকি শেষ আঘাতের ক্ষত এখনো ভালো করে শুকোয়নি। মেয়েটি এবার কান্নার সুর ধরল। মা তখন আঁচল দিয়ে তার মুখ মুছিয়ে দিতে দিতে বলল,
কাঁদে না মা, ঠিক অনেক করে কাঁদে নাকি, একটু ধৈর্য ধরে থাক, তিনি এলেন বলে।
মেয়েটি আরো কিছুক্ষণ ঘুরে বেড়াল, মাঝে মাঝে জানলার কাছে দাঁড়িয়ে রাস্তার যতদূর দেখা যায় দেখল বাবা আসছে কিনা, কিন্তু কই, তার তো কোনো চিহ্নই নেই। ক্রমে 10টা বাজল। মেয়েটি এসে বলল,
আর যে থাকতে পারছি না মা, বাবা কোথায় গেছে?
বাবা, বাবা বাড়ি ভাড়ার টাকা আদায় করতে গেছেন মা, এখনই আসবেন, টাকা ভাঙিয়ে বাজার করে আনবেন, তোমার জন্য খাবার আনবেন, খোকার জন্য ফল আনবেন, এই এলেন বলে।
ওমা একটা পয়সা দাও না, ততক্ষণ দোকান থেকে মুড়কি এনে খাই।
ঘরে পয়সা থাকলে কি এতক্ষণ দিতাম না?
বলতে বলতে যুবতীর চোখ জলে ভরে উঠল। হায়, এমন অবস্থা হয়েছে যে আজ ঘরে একটা পয়সাও নেই যা দিয়ে মেয়েকে মুড়কি কিনে খাওয়াবে। অথচ 2 বছর আগেও এই মেয়ে তার পোষা কুকুর টমিকে কতই না রসগোল্লা খাইয়েছে। মাকে কাঁদতে দেখে মেয়েটি খুব অপ্রতিভ হল, তাড়াতাড়ি বলল,
না মা থাক, পাশে মুড়কি খেলে আবার অম্বল হবে, বাবা আসুক তারপর খাব।
গত 5 বছরের ইতিহাস এই। নলিনী তার বন্ধু বিপিনবাবুর কাছ থেকে টাকা নিয়ে ঋণ শোধ করল এবং দালালি ব্যবসাও শুরু করল বটে, কিন্তু মাসখানেক যেতে না যেতেই আবার বিয়ারে আসক্ত হল। তার বন্ধুরা তাকে বুঝিয়ে দিল,
আরে খাও খাও, বিদেশি সাহেবরা জলের বদলে এটাই খায়, এটা পানীয় মাত্র, মদ নয়, এটা খেলে কোনো প্রতিকার ভঙ্গ হবে না।
বছর ঘোরার আগেই বিয়ারের পালা শেষ হল, প্যাকিং কেসে বাড়ি ভরে উঠল। শুধু খালি বোতল বিক্রি করে বাড়ির ভৃত্য যা জমিয়েছিল তা দিয়ে সে নিজের স্ত্রীর জন্য একজোড়া সোনার শাঁখা করিয়ে নিল। এই 1 বছরে দালালি ব্যবসায় নলিনী কিছু রোজগার করেছিল বটে, কিন্তু ঋণের একটা পয়সাও শোধ হয়নি। পরের বছর নলিনীর দালালি ব্যবসা গলায় পাথর বাঁধা বেড়াল বাচ্চার মতো আসল মদের সাগরে ডুবে প্রাণ হারাল। সেই বছর শেষে ব্যবসার পুঁজিতে আর 1টি পয়সাও অবশিষ্ট থাকল না। এরপর নলিনী কয়েক মাস টাকার অভাবে বিদেশি বর্জন করল, বলতে লাগল,
বিলিতির চেয়ে দেশি অনেক ভালো, লিভার নষ্ট তো করে না।
কিন্তু স্বদেশ প্রীতি সব সময় সবার সমান থাকে না, সময়ে বিলেতি আর অসময়ে দেশি চলতে লাগলো। বাড়ি দুটোর ভাড়া থেকে যা আসত সংসার খরচ চালিয়ে তার আর কিছুই থাকত না। ফলে মদ ও আনুষঙ্গিক খরচের জন্য নলিনী একে একে তার আংটি, ঘড়ির চেন, শাল জামিয়ার এমনকি ছড়ি ছাতার বাঁট থেকে রূপো খুলে বিক্রি করতে লাগল। এরপর আলমারি, টেবিল, ভালো ভালো ল্যাম্পও গেল। এভাবে 3য় বছর শেষ হল। তার ঋণের সুদও গোকুলে হু হু করে বাড়তে থাকল। 4র্থ বছরের শুরুতে
নলিনীর নজর পড়ল স্ত্রীর গয়নাগুলোর উপর। অভাগিনী প্রতিবাদ করতে গিয়ে মার খেল, চোখের জলে মাটি ভিজিয়ে একে একে সব দিয়ে দিল। এভাবে চতুর্থ বছরও পূর্ণ হল। আজ দু সপ্তাহ ধরে নলিনী মদ খায়নি, স্ত্রীর মাথায় হাত রেখে দিব্যি খেয়েছে, এ জীবনে আর কখনো খাবে না। মাসে শুরুতে বাড়ি ভাড়া টাকা আদায় করে চাল ডাল কিনে রাখত, তাই গত রাতেও খাবার জুটেছে, কিন্তু আজ চাল না এলে আর হাঁড়ি চড়বে না। গির্জার ঘড়িতে ঢং ঢং করে ১১টা বাজল। ঝি পৈতৃক আমলের ঝি, তাই আজও ছেড়ে যায়নি। সে এসে বলল,
বৌমা কয়লা ধরাবো কি? বাবু তো এখনো এলেন না।
ধরে রাখো ততক্ষণ।
হ্যাঁ গো, বাবু এত দেরি করছে কেন? আমি তো বাবু ভালো বুঝছি না, মলঙ্গা কি কুলোটোলা দু ক্রোশ দশ ক্রোশ নয়, সেই সকালে বেরিয়েছেন এখনো দেখা নেই। হাতে নগদ টাকা পেয়ে আবার কি জগন্নাথ সার দোকানে ঢুকলেন? তাহলে এখন আর বাড়ি আসছেন না, সে কম করে তিনটে।
হেমাঙ্গিনীর মনেও এই ভয়টাই গোপন ছিল, কিন্তু মুখে বলল,
না না তা জানি, তিনি এলে তবে তো খোকা বেদনার রস খাবে, সেটা কি তিনি জানেন না?
খোকা এখন কেমন আছে বৌমা?
এখন আর গা গরম নেই, ঘুমোচ্ছে।
তবে আমি কয়লায় আগুন দিয়ে এসে খোকাকে ধরি, তুমি তারপর চান করে।
জি বলতে যাচ্ছিল একটু মুখে জল দিও, কিন্তু তারপর তার মনে পড়ল ঘরে কিছু নেই, তাই সে থেমে গেল। বেলা যত বাড়তে লাগল হেমাঙ্গিনীর আশঙ্কাও ততই বাড়ল। আস্তে আস্তে খোকাকে তক্তপোষে শুইয়ে দিয়ে সে জানালার কাছে গিয়ে দাঁড়াল। বেশিক্ষণ অপেক্ষা করতে হল না, দেখল টলতে টলতে নলিনী ফিরছে, হাতে কিছুই নেই, পেছনে কোনো কুলিও নেই, সকালে যে আলোয়ানটা গায়ে দিয়ে বেরিয়েছিল সেটা পর্যন্ত গায়ে নেই। সেই দৃশ্য দেখে হেমাঙ্গিনীর মাথা ঝিমঝিম করতে লাগল, সে পড়ে যাওয়ার ভয়ে দুই হাতে জানালার শিখ শক্ত করে ধরল। সিঁড়ি দিয়ে কোনো মতে নলিনী ওপরে উঠে এল। ঘরে ঢুকে পকেট থেকে মুঠো করে কয়েকটা টাকা পয়সা বের করে সজোরে মেঝের ওপর ছড়িয়ে দিল।
ঝিকে বাজারে পাঠাও, আমি শুলাম,
বলে ধপাস করে মেঝের ওপর পড়ে গেল। একটা কাঁসার গ্লাস রাখা ছিল, সেটার কানায় লেগে মাথার একটা দিক কেটে গেল, রক্ত পড়তে লাগল। হেমাঙ্গিনী তাড়াতাড়ি মাতাল স্বামীর মাথা কোলে তুলে নিয়ে বসল। মেয়েটি দ্রুত ঘটি করে জল এনে দিল। হেমাঙ্গিনী তার পরনের ছেঁড়া কাপড়টা ছিঁড়ে জলে ভিজিয়ে কাটা জায়গায় চিপে ধরল। মেয়েকে বলল,
আরে পাখাটা নিয়ে বাতাস গন নাকি দেখছিস?
নলিনী তখন অচৈতন্য। প্রায় আধ ঘন্টা সেবার পর নলিনী অল্প অল্প চোখ খুলল, কিছুক্ষণ চুপচাপ স্ত্রীর দিকে তাকিয়ে রইল, শেষে বলল,
মাতাল স্বামীর সেবা করছো?
কেন গেলে? তুই যে আমার মাথায় হাত রেখে দিব্যি খেয়েছিলি আর খাবে না, তুমি কেন গেলে বলো? কি
যদি কেউ কারো মাথায় হাত দিয়ে দিবি খায় আর সে কথা রাখতে না পারে তাহলে কি হয়?
যার মাথায় হাত দিয়েছিলে সে মরে যায়, আমিও মরে যাব।
তাই আজ আমি শেষ বুঝে গিয়েছ, পাশে তুমি মরে যাও হিমু, তুমি মরে যাবে, আমি মরে যাব, খোকা মরে যাবে, খুকি মরে যাবে, আমরা সবাই মরে যাবো হিমু।
স্বামীর মুখে হাত চাপা দিয়ে হেমাঙ্গিনী বলল,
ওসব বলতে নেই, অমন কথা মুখে এনো না, তুমি ঘুমো, তুমি ঘুমো।
না হিমু, এখন মুখে আনতে হয়।
তুমি মরে যাবে, আমি মরে যাব, খোকা খোকা মরে যাবে, খুকি মরে যাবে, আমরা সবাই মরে যাব, না খেতে পেয়ে আমরা সবাই মরে যাব। কাবলিওয়ালার কাছে গায়ের আলোয়ানটা বিক্রি করে আমি 5টা টাকা পেয়েছিলাম, আটানার মদ খেয়েছি 4,500 টাকা আছে, ওই ঘরের আমি ছড়িয়ে ফেলেছিলাম সেগুলো।
নলিনী মেঝের দিকে তাকাতে লাগলো।
সেগুলো ঝি করিয়ে রেখেছে, বাজার করতে গেছে।
আমার খুকি কোথায়? খুকি আমার খোকা কোথায় গো?
ঝি খোকাকে কোলে করে আর খুকির হাত ধরে বাজারে গেছে, ওদের খাবার কিনে দেবে, চাল ডাল তরকারি সব কিনে আনবে। তুমি তুমি বিছানায় শুয়ে চলো, মেঝের ওপর শুয়ে তোমার কষ্ট হচ্ছে।
যতদিন 4,500 আছে ততদিন খাওয়া চলবে, তারপর উপবাস, অনাহারে মৃত্যু, সব গেছে হিমু সব। মলঙ্গা লেনের বাড়িতে ভাড়া যাইতে গেলাম, ভাড়াটে অ্যাটর্নি বাড়ির চিঠি দেখালো, তাতে লেখা আছে ওই বাড়ি এখন তাদের মক্কেল, ভবানীপুরের বিপিন বাড়ির সম্পত্তি, অন্য কাউকে যেন ভাড়ার টাকা না দেয়, ভাড়া এখন থেকে বিপিন বাবুর প্রাপ্য। ভাড়াকে জিজ্ঞেস করলো এ কথা ঠিক? আমি বললাম খুব ঠিক, বলে কলুটো লাগলাম, সেখানকার বাড়ির ভাড়ার টাকা চাইলাম, সেই ভাড়াতেও ওই রকম একখানা চিঠি বের করলো, আমাকে জিজ্ঞেস করলো এতে যা লিখেছে তাকে ঠিক? বললাম খুব ঠিক। আমার মাথা ঘুরতে লাগলো, মদ না খেয়েও আমি মাতালের মতো হয়ে গেলাম, মনে মনে খুব ঠিক খুব ঠিক বলতে বলতে এক কাবুলিওয়ালার দোকানে গিয়ে এই আলোয়ানটা বিক্রি করলাম। ভাবলাম এবার তো অনাহারে মরে যাব, যাই শেষবারের মতো একবার মদ খেয়ে নি। তাই জগন্নাথদার দোকানে ঢুকলাম, একদিনে সব ঠিক হয়েছে তাই না? যে মদ খায় ক্রমে তার সব যায়, তাকে পথের ভিখিরি হতে হয়, না খেতে পেয়ে তার স্ত্রী সন্তানরা মরে যায় মরে যায়, তাই না হিমু? এ কথা খুব ঠিক খুব ঠিক।
নলিনীর চোখ দিয়ে জল গড়াতে লাগল। হেমাঙ্গিনী তার চোখ মুছিয়ে দিতে দিতে ভাঙা গলায় বলল,
এমন কথা তুমি কেন বলছো? সব গেছে তো গেছেই, তুমি সুস্থ হও, ভালো পথে থাকো, ওসব আবার কত হয়ে যাবে। ওঠো ওঠো ওঠো, বিছানায় জল, জামাটা ছেড়ে ফেলো, ভিজে গেছে, ওঠো দুঃখিত, ওঠো।
নলিনী অসহায় বালকের মতো স্ত্রীর হাতে নিজেকে সঁপে দিল, কাপড় বদলে বিছানায় শুয়ে বলল,
এ বাড়ি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেবে, এ বাড়িও তার হয়ে গেছে, তারপর গাছতলায় পড়ে অনাহারে অন্তর মৃত্যু।
না 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 না, তুমি ভেবো না, তুমি অত ভেবো না, বাড়ি থেকে উঠে যেতে হয়, যাবো তাতে কি, আমরা দেশে গিয়ে থাকবো।
দেশ? দেশে তো বড় জোর একটা ভাঙা কুড়ে ঘর আছে, বিষয় সম্পত্তি তো নেই, খাবো কি?
সেজন্য তুমি ভেবো না, ভগবানের রাজ্যে কেউ কি না খেয়ে মরে বলো? গাছের পাখিকে, বনের পশুকে, জলের মাছকে যিনি আহার যোগাচ্ছেন, তিনি কি আমাদের না খেয়ে মরতে দেবেন? কখনো না।
নলিনী চোখ বুঝে কিছুক্ষণ চিন্তা করল, শেষে ধীরে ধীরে বলল,
গাছের পাখি বা বনের পশুকে মদ খাওয়ার জন্য স্ত্রীর গায়ের গয়না কেড়ে নেয়, কেড়ে নেয়?
তা নেয় না সত্যি। তুমি আর মদ খেও না, তুমি ভালো হও, আবার কত হবে তুমি দেখো। আমি আজ 5 বছর ধরে সকাল সন্ধ্যে হরি ঠাকুরের কাছে কত মাথা করেছি, কত মানত করেছি যাতে তোমার সুবুদ্ধি হয়। আমার সেসব প্রার্থনা কি আমি বলে যাবে? যাবে না, এত কষ্টের পরও কি ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকাবেন না? শোনো, তুমিও ভগবানকে ডাকো, অবশ্যই তার দয়া হবে, আমরা সব ভিড়ে পাবো। দেখো কিন্তু তোমার পায়ে পড়ে তুমি মন খারাপ করো না। এখন এখন একটু ঘুমো তো দেখি, মনে হয় জি এলো, নিচে তার আওয়াজ পাচ্ছি। তুমি ঘুমোলে তবে আমি রান্না করতে যাব। ঘুমো লক্ষ্মীটি ঘুমো।
আমার মাথার ভিতর আগুন জ্বলছে, আগুন, আমার কি ঘুম আসবে?
আসবে আসবে, তুই শান্ত হয়ে থাকো। খুকি খাবার খেয়ে এসে তোমার পায়ে হাত বুলিয়ে দেবে। এখন আমি এক হাতে তোমার কপালে হাত বুলিয়ে দিই আর এক হাতে পাখা দিয়ে বাতাস করি, তুমি চোখটা বোঝো তো? বুঝো।
হেমাঙ্গিনী তাই করতে লাগলো। কিছুক্ষণ পরে নলিনী আবার চোখ খুলল, স্ত্রীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল,
কি?
আমি কতদিন তোমায় মেরেছি, জুতো দিয়ে পর্যন্ত মেরেছি, তুমি কেন আমার সেবা করছো?
কেন সেবা করছি? বেশ করছি, যাও আমার খুশি।
নিচু হয়ে হেমাঙ্গিনী স্বামীর কপালে চুমু খেল, তারপর নলিনী ঘুমিয়ে পড়ল। বিকেলের দিকে অ্যাটর্নি অফিস থেকে নলিনী নামে চিঠি এলো যে তার বসত বাড়িটি এখন ভবানীপুরের বিপিনবাবুর সম্পত্তি, আজ থেকে এক সপ্তাহ পর যেন সে বাড়ি খালি করে দেয়। সে রাতটা এই দুর্ভাগা দম্পতির যে কিভাবে কাটল তা বর্ণনা করা নিষ্প্রয়োজন। পরদিন সকালে হেমাঙ্গিনী স্বামীকে বলল,
শোনো, একবার ভবানীপুরে গিয়ে বিপিনবাবুর সঙ্গে দেখা করলে হয় না?
কি ফল হবে?
দেখো, তিনি তোমার ছোটবেলার বন্ধু, তার কাছে 25,000 টাকা ধার করেছ বলেই যে তিনি এভাবে আমাদের সর্বনাশ করবেন এটা সহজে বিশ্বাস হয় না। আমার মনে হয় তোমাকে ভয় দেখানোর জন্যই তিনি এমন করেছেন। তুমি গিয়ে একটু অনুরোধ করলে বোধহয় সময় আর কিছুটা বাড়িয়ে দিতে পারেন।
ছোটবেলার বন্ধু, তারা হল গিয়ে বিষয়ী লোক, টাকাই তাদের ধ্যান, টাকাই তাদের দেবতা। ছোটবেলার বন্ধু, যখন 5 বছর আগে তার কাছে টাকা ধার করতে গিয়েছিলাম তখনই সেই বন্ধুত্বের পরিচয় পেয়েছি। হ্যাঁ, টাকা দেওয়ার নাম শুনলেই যেন বুক কাঁপতে লাগলো, ছটফট করতে লাগলো। শেষে যখন কটকবলা দলিলের কথা বললাম তখন গিয়ে শান্ত হল। তুমিও যেমন হিমু, বিষয়ী লোকের আবার বন্ধুত্ব।
লোকে বলে ছোটবেলার ভালোবাসাই আসল ভালোবাসা, তুমি হয়তো তার প্রতি অবিচার করছো।
হ্যাঁ, ভালোবাসা তা ছিল বটে এককালে, সে ভালোবাসা টাকার তলায় ত্রাহি ত্রাহি ডাক ছেড়ে অনেকদিন আগে মরে গেছে।
হেমাঙ্গিনী চুপ করে বসে রইল, ক্রমে তার চোখ জলে ভরে এল। এটা দেখে নলিনী ব্যথিত হল, বলল,
আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন যাই, কি একবার বলে কয়ে দেখি। সময় না হয় বাড়িয়ে নেওয়া গেল, কিন্তু টাকা কোথায় পাবো যে 1-2 বছরের মধ্যে শোধ করব? দেখি যদি ভাড়াতে বাড়ি দুটো নিয়ে সে সন্তুষ্ট হয় আর এই বাড়িটা আমাদের ছেড়ে দেয়।
নলিনী বেরোনোর জন্য তৈরি হল।
একটু জল মুখে দিয়ে যাও, কাল রাত থেকে তো কিছুই খাওনি।
হেমাঙ্গিনী 2 সন্দেশ আর 1 গ্লাস জল এনে দিল।
এনো।
বাক্স খুলে ট্রামের পয়সা বের করছিল, নলিনী জিজ্ঞেস করল,
আর কত আছে?
3 টাকা।
থাক, ট্রামের পয়সার দরকার নেই, ঠান্ডায় ঠান্ডায় হেঁটেই যাবো এখন।
হেমাঙ্গিনী একটা দীর্ঘশ্বাস ফেলে বাক্স বন্ধ করল। নলিনী যখন হেঁটে ভবানীপুরে বিপিনবাবুর ফটকের সামনে পৌঁছল তখন 9টা বেজে গেছে। দারোয়ানের কাছে শুনল বাবু বাড়িতেই আছেন। অনেক অনুরোধের পর দারোয়ান নলিনীর আসার খবর দিতে রাজি হল। একটু পরে নলিনীর ডাক পড়ল। বিপিনবাবু তখন নিচে তলার বারান্দার ধারের ঘরটিতে টেবিলের সামনে বসে খবরের কাগজ পড়ছিলেন, পাশে আধ কাপ ঠান্ডা চা পড়েছিল, কাপের কানায় 2-3টে মাছি ঘুরছিল। নলিনীর ঘরে ঢোকার শব্দ শুনেও প্রথমে বিপিনবাবু খবরের কাগজ থেকে চোখ তুললেন না, একটু অপেক্ষা করে নলিনী বলল,
বিপিনদা।
বিপিনবাবু তখন চোখ তুললেন, দেখলেন নলিনীর সাজ পোশাকে আর আগের সেই পরিপাটি ভাব নেই, চুলগুলো উঠছে, তিন দিন না কামানোয় দাড়িগুলো খোঁচা খোঁচা হয়ে উঠেছে, গায়ে একটা বিবর্ণ কোট, তার উপর একটা পুরনো শাল, মুখ শুকনো, চোখ দুটো কোটরে ঢুকে গেছে, চেহারায় সেই লাবণ্য নেই।
নলিনী যে বসো।
বিপিনবাবু আবার খবরের কাগজে মন দিলেন। এভাবে প্রায় পাঁচ মিনিট কাটল। বিপিনবাবু তখন খবরের কাগজটা টেবিলের ওপর ফেলে স্থির দৃষ্টিতে নলিনীর দিকে তাকিয়ে রইলেন।
তারপর কি মনে করে?
তুমি আমার মনের কথা কি বুঝতে পারছ না? আগে তো পারতে।
বিপিনবাবুর ঠোঁটের কোণে বিদ্রূপের হাসি দেখা গেল কিনা ঠিক বোঝা গেল না। নলিনীর ভুলও হতে পারে। উত্তরে বিপিনবাবু শুধু বললেন,
তা ছেলেপুলে সব ভালো আছে তো?
ভালো আছে। আজ তাদের জন্যই তোমার কাছে দরবার করতে এসেছি, নিজের জন্য আসিনি গো।
চেয়ারের পিঠে হেলান দিয়ে একটু টেনে টেনে বিপিনবাবু বললেন,
ব্যাপার কি বলো?
তুমি জানো না ব্যাপার কি?
তুমি না বললে আমি কি করে জানবো?
বাড়ি তিনটেই কি যাবে?
কোন বাড়ি কোথায় যাবে?
ন্যাকামি করো না। কোন বাড়ি তুমি জানো না, কোথায় যাবে তুমি জানো না? জানি জানি তোমার লাখ লাখ টাকা, 200-400 কারবার, তাই বলে সেই কটকবলা দলিলের দোহাই দিয়ে আমার বাড়ি তিনটে হাতিয়ে ফেললে, অথচ এখন কিছুই মনে নেই। এ কথা তুমি তামা তুলসি ছুঁয়ে বললেও আমি বিশ্বাস করব না। আমি নির্বোধ ঠিকই, কিন্তু অতটা বোকা নই।
বলতে বলতে নলিনীর চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল হয়ে উঠল, তার ঠোঁট কাঁপতে লাগল এবং নাক বারবার ফুলে উঠতে লাগল। নলিনীর এই হঠাৎ উন্মত্ততায় বিপিনবাবুর মুখ অপ্রসন্ন হয়ে উঠল। তিনি যেন কিছু বলবেন বলে মনে হল, কিন্তু নিজেকে সামলে নিলেন। খোলা জানলা দিয়ে বাইরের বাগানের দিকে চুপচাপ তাকিয়ে রইলেন। ভৃত্য কিছুক্ষণ পরে এসে চায়ের কাপ তুলে নিয়ে আর চা লাগবে কিনা জিজ্ঞেস করতে বিপিনবাবু বললেন,
না।
ভৃত্য কাপ নিয়ে চলে গেল। তিনি তখন দেরাজ টেনে চুরুট বের করে একটা ধরালেন। নলিনীকে চুরুট খাবে কিনা জিজ্ঞেস করলেন।
নেবে?
না।
বাড়ির কথা কি জিজ্ঞেস করছিলে?
জিজ্ঞেস করছিলাম যে 25,000 টাকা তোমার কাছে ধার নিয়েছিলাম বলে কি আমার তিনটে বাড়িই যাবে?
তো দলিলে কি সেই কথাই লেখা ছিল না?
দলিলে লেখা ছিল তা আমি জানি শাইলক মশাই, দলিলে লেখা ছিল বলে কি পাউন্ড অফ ফ্লেশ আদায় করে নিতে হবে?
টাকা সুদে আসলে কত হয়েছে হিসাব করেছ?
করেছি।
কত?
প্রায় 45,000।
তুমি আমাকে শাইলক বলে গালি দিয়েছ, আমি যে শাইলক নই তার প্রমাণ দিচ্ছি। তোমার বাড়ি তিনটে এর এখন বাজার দর কত হতে পারে বলে মনে করো?
এই 5 বছরে কলকাতায় বাড়ির দাম প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। আমার তিনটে বাড়ির দাম এখন অন্তত 50,000 টাকা,
সম্ভবত আরো বেশি। দলিলে যে 5 বছরের মেয়াদ ছিল তা শেষ হয়ে গেছে নলিনী, এখন তুমি লাখ টাকা দিলেও ওই বাড়ি তিনটে তোমাকে ফিরিয়ে দিতে আমি আইনত বাধ্য নই, তাই তো?
না, তা নয়।
আচ্ছা এক কাজ করো, তুমি আমার 45,000 টাকা দাও, আমি বাড়ি তিনটে দিয়ে দিচ্ছি। বলো বলো, শাইলক হলে কি এতে রাজি হতো?
নলিনী মাথা নিচু করে বসে রইল।
ছি 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 নলিনী, তুমি কেবল রাগতেই জানো, কেবল রগচটা বুলি শিখেছ, মাথাটা একটু খাটালে না? বললে না কেন?
আচ্ছা বাড়ি তিনটে বিক্রি করে তোমার 45,000 টাকা রেখে দিয়ে আমাকে 5,000 টাকা ফেরত দাও ভাই।
তখন তোমার বিপিনদা কি উত্তর দিতেনি? তা তো একবার শুনতে পারতে।
ভাই, 45,000 টাকার কথা কি বলছো? আর যদি 45টা টাকা নিয়ে বাড়ি ছেড়ে দিতে বলতে তাও আমার সাধ্য হতো না। ঘরে যা আছে আজকাল পরশু 3 দিনের খাবার হবে, তার পরের দিন থেকে উপবাস।
বিপিনবাবু চুরুটে একটা টান দিয়ে রাশি রাশি ধোঁয়া ছাড়লেন।
তা আমাকে কি করতে বলো?
ভাই, ছোটবেলায় আমাদের দুজনের মধ্যে যে ভালোবাসা ছিল সেই ভালোবাসার দোহাই, আমাকে শেষ করে দিও না। আমার সুদের কিছু অংশ তুমি মাফ করো। আমার বাড়ি তিনটের দাম এখন 50,000 টাকার উপর, তা তুমি নিজেই বলেছ। তুমি বিষয়ী লোক, এসব নিয়ম তুমি আমার থেকে ভালোই জানো।
তুমি ভাড়াটে বাড়ি দুটো নিয়ে আমাকে রেহাই দাও। ওই দুটোর দামও অন্তত 36-37 হাজার টাকা হবে, যা আমার ধারের আসল 25,000 টাকার চেয়ে অনেক বেশি। মনে করো সুদটা না হয় কমই পেলে, আমার পৈতৃক ভিটেতে আমাকে ছেড়ে দাও, নইলে যে ছেলেপুলে নিয়ে আমার রাস্তায় দাঁড়াতে হবে। আমার মাথা গোঁজার জায়গাটা থাকলে আমি কষ্ট করে হলেও ছেলেপুলেকে ডাল ভাত খাওয়াতে পারবো। আমি তোমার কাছে কিছু নগদ চাইছি না, যদিও আমার মাত্র 3 টাকা সম্বল, 3 দিন আমার খাবার আছে, এমনিতে আমি কিছু একটা ব্যবস্থা করে নেব বিপিনদা। সুদের টাকাটা একটু মাফ করো, বসত বাড়ির দলিলটা আমাকে ফিরিয়ে দাও, দোহাই তোমার।
বিপিনবাবু মাথা নিচু করে শুনছিলেন, তার চুরুট এতক্ষণে নিভে গিয়েছে। নলিনীর কথা শেষ হলে জানালার বাইরে বাগানের দিকে একবার আর নলিনীর দিকে একবার তাকিয়ে চুরুটটি ফেলে দিয়ে আবার বাগানের দিকে মুখ ফিরিয়ে বললেন,
দেখো তুমি তোমার ছেলেপুলের কথা বললে, ঠিক তেমনি আমারও ছেলেপুলে আছে। আমরা খেটে খুটে যা রোজগার করি তা তো আমাদের ছেলেপুলের জন্যই। আমাদের অবর্তমানে তারা যেন কোনো কষ্ট না পায় সেটাই আমাদের দেখে যেতে হবে। সুতরাং তাদের প্রতি আমাদের একটা গভীর কর্তব্য আছে। আমার বাবা ঠাকুরদা যা বিষয় সম্পত্তি আমাকে দিয়ে গেছেন সেগুলো বাড়িয়ে গুছিয়ে আমি আবার আমার ছেলেপুলেদের দিয়ে যাব, এটাই তো আমার কর্তব্য। বন্ধুত্বের খাতিরে ছোটবেলার ভালোবাসার ঝোঁকে যদি বিষয় সম্পত্তির কোনো অংশ আমি নষ্ট করি তাহলে কি সেটা আমার অধর্ম হবে না?
বাল্য বন্ধুর এই গভীর ধর্মজ্ঞান ও কর্তব্য বোধ দেখে চরম দুঃখেও নলিনীর হাসি পেল, কিন্তু মুহূর্ত পরেই সেই হাসি তার শুকনো ঠোঁটে মিলিয়ে গেল। ঘৃণায় তার মন ভরে উঠল, ভাবল
সংসারের কি অদ্ভুত গতি, যে একদিন আমার পায়ে একটা কাঁটা ফুটলেও ব্যথায় কাতর হতো সে আজ আমার এই দশা দেখেও অবিচল। যে হৃদয় ফুলের মতো নরম ছিল টাকার লোভ তাকে পাথরের মতো শক্ত করে ফেলেছে, দেবতাকে পিশাচে বদলে দিয়েছে।
নলিনীকে চুপ করে থাকতে দেখে বিপিনবাবু বললেন,
তোমার বসত বাড়িটিতে একজন ভাড়াটে জুটেছে, মাসে 50 টাকা ভাড়া দিতে চাইছে। আমার অ্যাটর্নি কাল চিঠিতে আমাকে একথা লিখেছেন।
হ্যাঁ, কাল বিকেলে আমাকেও তারা 7 দিন পর বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ দিয়েছে।
দেখো আমার মতে একখানা ছোটখাটো ভাড়াটে বাড়ি খুঁজে নেওয়াই উচিত তোমার। উপরে একটা কি দুটো শোয়ার ঘর, নিচে একটা রান্নাঘর, একটা ভাড়ার ঘর আর ওই কল পায়খানা থাকবে, এই হলেই তো তোমার চলে যাবে। শহরের ভেতরে অথচ বেশি দূরে নয়, এমন বাড়ি এই ভবানীপুর অঞ্চলে খুঁজলে 10-15 টাকাতেও তুমি পেতে পারো। ইচ্ছে করলে আমার সরকারকে আমি বলি, সে খুঁজে দেবে। আর বড় বাড়ির দরকারই বা কি তোমার, তোমরা স্বামী স্ত্রী একটা ছেলে আর একটা মেয়ে বই তো নও, ওইরকম একখানা ছোট বাড়িতে বেশ কুলিয়ে যাবে তোমাদের, কি বলো?
নলিনী কথা বলল না, মাথা নিচু করে কি যেন ভাবতে লাগল। কিছুক্ষণ অপেক্ষা করে বিপিনবাবু বললেন,
কি বলবো সরকারকে খুঁজে দেখতে?
থাক, তাকে আর কষ্ট দিয়ে কি হবে, আমি খুঁজে নিতে পারবো। অনেক দয়াই তো করলে, আর একটু যদি দয়া করো তাহলে নতুন বাড়ির খোঁজার দরকার হবে না। না খেয়ে আমরা স্বামী স্ত্রী তো বেশিদিন বাঁচব না, আমরা মরে গেলে আমাদের ছেলে মেয়েরাই বা বাঁচবে কেমন করে? তুমি তো দয়ার সাগর, দয়া করে সময়টা একটু বাড়িয়ে দাও, 7 দিনের জায়গায় 1 মাস করে দাও, যে বাড়িতে জন্মেছি সেই বাড়িতেই মরি, তোমার ওই বাড়িতে 1 মাস থাকতে থাকতেই আমার সব শেষ হয়ে যাবে।
কথাগুলো যেন প্রেতের মতো অট্টহাসি করতে করতে সেই ঘরের মধ্যে ঘুরে বেড়াতে লাগল, তাদের বিকট হাসিতে যেন বিষ ঝরছে, নলিনীর গলার শিরাগুলো ফুলে উঠল। বিপিনবাবু আবার বাগানের দিকে মুখ ফেরালেন, নলিনী তখন উঠে দাঁড়াল, আগের চেয়ে শান্ত গলায় বলল,
তবে বিদায় হই, মিছে তোমার সময় নষ্ট করছি,
বসো একটু চা আনতে বলবো, খাবে
না? থাক।
বিপিনবাবু দেরাজ থেকে একটা চুরুট বের করে বললেন,
একটা খাও না?
তুমি খাও।
দেখো একটু আগে তোমাকে যা বলেছি, বন্ধুত্বের খাতিরে আমার ছেলেপুলেদের প্রতি আমি অবিচার করতে পারব না, সেই মত আমার বদলায়নি। তবে আমি তোমার সমস্যা যে বুঝতে পারছি না তাও নয়। এই পৈতৃক ভিটেতে কম্বল মুড়ি দিয়ে শুয়ে না খেয়ে মোড়া, ওসব নাটুকে ন্যাকামি কথা ছেড়ে দাও। এখন স্ত্রী পুত্রের ভরণ পোষণের জন্য তোমাকেই রোজগারের পথ খুঁজতে হবে। মনে নেই ছোটবেলায় স্কুলে আমরা পড়তাম, উদ্যোগিনাং পুরুষ সিংহ মুপৈতি লক্ষ্মী, অর্থাৎ পরিশ্রমী পুরুষই লক্ষ্মীকে পায়, না খেতে পেয়ে মরে যাব, ছেলে মেয়ে মরে যাবে, এসব কি কথা? তুমি পুরুষ মানুষ, এ কি পুরুষের কথা? এ তো মেয়েলি কান্না। আরে মন শক্ত করো, কোমর বেঁধে দাঁড়াও, এই কলকাতা শহরে 10 লক্ষ লোকের আহার জুটছে, তোমার জুটবে না। উদ্যোগী হও, তাহলে কখনোই তোমার স্ত্রী পুত্রকে না খেয়ে মরতে হবে না।
এই পর্যন্ত বলে বিপিনবাবু আধ মিনিট চুপ করলেন, তারপর গলা নামিয়ে বললেন,
এই অবস্থায় নতুন বাড়ি খুঁজে সেখানে গিয়ে থাকা আর মাসে মাসে তার ভাড়া জোগানো তোমার জন্য খুব অসুবিধাজনক হবে। দেখো, আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, তোমার বসত বাড়িটি আমি 1 বছরের জন্য তোমাকে ছেড়ে দিচ্ছি। তুমি যদি চেষ্টা করো, আমার বিশ্বাস এই 1 বছরের মধ্যে তুমি নিজের অবস্থার অন্তত এটুকু উন্নতি করতে পারবে যাতে বাড়ি ভাড়া দিয়ে এই কলকাতা শহরে সপরিবারে গরিব গৃহস্থের মতো বাস করতে পারো। আজ থেকে 1 বছর পর্যন্ত তুমি ওই বাড়িতেই থাকো।
কথা শেষ হওয়া মাত্রই নলিনী উঠে দাঁড়াল।
ধন্যবাদ বাল্যবন্ধু, ধন্যবাদ, এই অসাধারণ দয়ার জন্য ধন্যবাদ। পাদ্রি সাহেব, এই অযাচিত উপদেশের জন্য ধন্যবাদ।
নলিনী দ্রুত বেরিয়ে গেল। ঘরের বাইরে বারান্দায় এসে নলিনী ঘড়ি দেখল, বেলা তখন 9:45। ফটকের বাইরে এসে হরিশ মুখার্জি স্ট্রিট ধরে দ্রুত পায়ে উত্তর দিকে চলতে লাগল। সে যখন ময়দানে এসে পৌঁছল তখন তার কপাল ঘামে ভেজা, হাঁপিয়ে উঠেছে, হু হু করে মিষ্টি হাওয়া বইছিল। একটা বড় বটগাছের ছায়ায় নলিনী কিছুক্ষণ দাঁড়াল। অদূরে চৌরঙ্গীর অসংখ্য অট্টালিকা, ঘণ্টা বাজিয়ে হু হু করে অফিস যাত্রী বোঝাই ট্রাম গাড়ি ছুটছে। কাজের কোলাহলের শেষ নেই। নলিনী দাঁড়িয়ে উদাস চোখে তাই দেখতে লাগল আর ভাবতে লাগল,
এত লোক কাজে যাচ্ছে, শুধু আমারই কোনো কাজ নেই।
যদিও বিপিনবাবুর কথাগুলোকে সে অযাচিত উপদেশ বলে উপহাস করে এসেছে, তবুও সেই কথাগুলোই তার মনের দুয়ারে বারবার আঘাত করতে লাগল। নলিনী মনে মনে বলতে লাগল,
উদ্যোগিনাম কুরুসিংহমুপৈতি লক্ষ্মী, ঠিক কথা, কেন আমি না খেয়ে মরব, কেন আমার স্ত্রী পুত্র না খেয়ে মরবে, ঠিক কথা, ঠিক, আমি কাজ খুঁজব, যে কোনো কাজই হোক, আমার মান অপমান নেই, এক বেলাও যদি খাবার পাই তাহলেও প্রাণে বাঁচব, তাও কি জুটবে না? না না না, অবশ্যই জুটিয়ে নেব, আমাকে বাঁচতেই হবে, আমার স্ত্রী ছেলে মেয়েকে বাঁচতেই হবে, দেখি ভগবান কি করেন।
নলিনী মনে বেশ একটা উত্তেজনা অনুভব করতে লাগল। চৌরঙ্গীর একটা তেতলা বাড়ির ওপর বড় বড় লাল অক্ষরে একটা ইংরেজি দোকানের নাম পড়া যাচ্ছিল। নলিনী সেদিকে হাঁটা দিল। দোকানের দরজায় পৌঁছে দারোয়ানকে অনেক তোষামোদ করে দোতলায় বড় সাহেবের অফিসের ঘরে নলিনীকে নিয়ে যাওয়া হল। সাহেব খাতাপত্র নিয়ে হিসেব দেখছিলেন। লোকটি মাঝবয়সী, মাথায় চুল খুবই কম, গোঁফ দাড়ি কামানো। নলিনী ভেতরে ঢুকে বলল,
গুড মর্নিং স্যার।
সাহেব কাগজ থেকে চোখ তুলে বললেন,
গুড মর্নিং, কি চাই বাবু?
কাজ চাই, আপনি অনুগ্রহ করে যদি আমাকে কোনো কাজে নিয়োগ করেন তবে আমি দুটো খেতে পাই, নইলে আমাকে চুরি নয়তো আত্মহত্যা, এ দুটোর কোনো একটা করতে হবে।
সাহেব নলিনীর ভাবভঙ্গি দেখে এবং তার এই অদ্ভুত কথা শুনে তাকে পাগল বলে ধরে নিলেন, একটু ভয়ও পেলেন। দেয়ালের ভেতর বসানো লোহার সিন্দুকটির দিকে স্বাভাবিকভাবেই তার নজর গেল। সিন্দুক ঠিকই আছে, নিজের পকেটে হাত দিয়ে দেখলেন চাবি ঠিক জায়গায় আছে কিনা। কি জানি লোকটা যদি হঠাৎ আক্রমণ করে বসে, এই ভেবে তিনি ভৃত্য ডাকার ঘণ্টা বাজালেন। ভৃত্য তৎক্ষণাৎ এসে দাঁড়াল।
বাবু, আই এম টেরিবলি সরি, এই মুহূর্তে আমাদের অফিসে নো ভ্যাকেন্সি, কোনো কাজ খালি নেই, তুমি বরং তোমার সার্টিফিকেটস উইথ দ্য কপিস বাই পোস্ট আমার নামে একটা অ্যাপ্লিকেশন করে পাঠাও, কাজ খালি হলেই তোমার বিষয়ে বিবেচনা করব। কিন্তু অনেক ঠেয়ন বাবু করে রাস্তা দেখাও।
নলিনী একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল। এরপর আরো একটা ইংরেজি সাইনবোর্ডওয়ালা দোকানের বড় সাহেবের সাথে দেখা করার চেষ্টা করল, কিন্তু এবার আর দেখা হল না। কোনো দারোয়ান সদয় হল না, কোথাও বা দারোয়ান রাজি হলেও সাহেবের সময় হল না। নলিনী তখন ধীরে ধীরে ধর্মতলার দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর সে এক নাম করা ইংরেজি দৈনিক সংবাদপত্রের অফিসের ফটকের সামনে পৌঁছল। দেখল ফটকের বাইরে এক জায়গায় কতগুলো ইউরেশিয়ান এবং ফিরিঙ্গি সাহেব দাঁড়িয়ে কি যেন পড়ছে। কাছে গিয়ে দেখল কাঠের তক্তার উপর সেদিনের সংবাদপত্রটির অংশগুলো লাগানো আছে। বেশিরভাগ লোকই কর্মখালির বিজ্ঞাপন পড়ছে। এটাই তো নলিনী চায়। সেও মন দিয়ে বিজ্ঞাপনগুলো পড়তে লাগল। কিছুক্ষণ পর তার মনে হল অন্তত দুটো বিজ্ঞাপন আছে যা তার কাজে লাগতে পারে।
এটা কি?
অন্যান্যরা কেউ পকেট বুক বা ছোট কাগজে নিজেদের পছন্দের বিজ্ঞাপনগুলো লিখে নিচ্ছিল, কিন্তু নলিনীর পকেটে না আছে কাগজ না পেন্সিল, কেনার মতো পয়সাও নেই। প্রথমে সে ভাবল বিজ্ঞাপন দুটো মুখস্থ করে নেবে। মুখস্থ করতে গিয়ে দেখল তার মাথা ঠিক নেই, মুখস্থ হচ্ছে না। তখন হতাশ হয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে দেখল একটা থিয়েটারের হ্যান্ডবিল রাস্তায় পড়ে আছে। নলিনী সেটাই কুড়িয়ে নিল। কাগজ জোগাড় হল, কিন্তু পেন্সিলের কি হবে? একজন ইউরেশিয়ান সাহেব ময়লা টুপি আর স্লিম কোট পরে সেখানে দাঁড়িয়ে বিজ্ঞাপন লিখছিলেন। লেখা শেষ হওয়া মাত্রই নলিনী তার কাছে গিয়ে বলল,
সাহেব পেন্সিলটা একবার দিতে পারেন?
মুহূর্তের মধ্যে নলিনী সাহেবের গালে এক প্রচণ্ড চড় কষাল। বাঙালির হাতের এই স্বদেশী চড় খেয়ে সাহেব প্রথমে থতমত খেয়ে গেল। একটু পরে আস্ফালন করে সে নলিনীকে আক্রমণ করল। তখন দুজনের মধ্যে ঘোর হাতাহাতি শুরু হল। দেখতে দেখতে শত শত পথচারী তাদের ঘিরে ফেলল। কোথা থেকে এক পাহারাওয়ালা এসে বলতে বলতে ভিড় ঠেলে ভেতরে ঢুকল এবং অনেক কষ্টে দুজনকে ছাড়িয়ে দিল। ইতিমধ্যে একজন সার্জেন্ট সাহেবও চলে এলেন। ইউরেশীয় নাক দিয়ে রক্ত পড়ছে, নলিনী চাদর আর জামা ছিঁড়ে গেছে। সার্জেন্টকে দেখা মাত্র ইউরেশিয়ান সাহেব বলল,
এই নেটিভটা আমায় মেরেছে। He just assaulted me.
আমি কি শুধু শুধু মেরেছি? অপরাধের মধ্যে ওর কাছ থেকে একবার পেন্সিলটা চেয়েছিলাম। বেটা আমাকে বলে কিনা, গেট আউট ড্যাম নিগার। আমি নিগার? হ্যাঁ আমি নিগার, তো উনি কি? রক্ত তো আমার উপরেও লেগেছে।
সার্জেন্ট সাহেব তখন কনস্টেবলের সাহায্যে দুজনকেই থানায় নিয়ে চললেন। সেখানে ইন্সপেক্টর সাহেব ইউরেশিয়ান, কনস্টেবল এবং সার্জেন্টের জবানবন্দি নিয়ে নলিনীর বিরুদ্ধে সরকারি রাস্তায় শান্তি ভঙ্গ করার এক মামলা করলেন। নলিনীর নাম ঠিকানা লিখে নিয়ে বললেন,
শোনো, আজ শনিবার, পরশু সোমবার লালবাজার পুলিশ কোর্টে তোমার মামলা হবে। তোমার যদি কোনো জামিনদার থাকে তবে 200 টাকার জামিনে তোমাকে ছেড়ে দিতে পারি।
আমার কোনো জামিনদার নেই।
তখন তাকে হাজতে বন্ধ করে দেওয়া হল। শনিবারের বাকি দিন ও রাত, রবিবারের দিন ও রাত নলিনীর যে কিভাবে কাটল তা সেই জানে, আর যিনি অন্তর্যামী তিনি জানেন। হঠাৎ তার নিরুদ্দেশে হিমাঙ্গিনীর যে কি অবস্থা হয়েছে সে নিশ্চয়ই ভাবছে। মনের দুঃখে নলিনী হয়তো সংসার ত্যাগী হয়ে কোথায় চলে গেছে, নয়তো আত্মহত্যা করেছে। হায়, সেই অভাগিনী হয়তো পাগলের মতো হয়ে গেছে এতক্ষণে। কে তাকে খবর দেবে? কে দুটো আশার কথা বলবে? ছেলে মেয়েরই বা কি দশা? ঘরে 3টে মাত্র টাকা ছিল, এখনো তারা হয়তো অভুক্ত থাকেনি। কিন্তু আদালতের বিচারে নলিনীর যদি জেল হয় তবে তারা কি খাবে, কোথায় যাবে? হয়তো তার স্ত্রীকে ছেলে কোলে নিয়ে মেয়েটির হাত ধরে ভিক্ষে করে বেড়াতে হবে। লোহার গড়াদের আড়ালে বসে নলিনী এসব আকাশ পাতাল ভাবে আর তার চোখ থেকে জল পড়ে সেই ঘরের মেঝে ভিজে যায়। পাহারাদার তাকে নির্দিষ্ট সময়ে খাবার দিয়ে যায়, সে খাবার শুধুমাত্র ছোঁয়ে। রাতেও সে ঘুমোতে পারে না, একাকী জেগে বসে থাকে। সোমবার বেলা 10টার সময় তাকে বিচারের জন্য হাজির করা হল। ঘণ্টা দুই অপেক্ষা করার পর তার ডাক পড়ল। ম্যাজিস্ট্রেট সাহেবের প্রশ্নে যা যা ঘটেছিল নলিনী সব সত্যি কথা বলল। ইউরেশিয়ান সাহেব সাক্ষ্য দিল যে সে একটা বিজ্ঞাপন দেখছিল, এমন সময় আসামি বিজ্ঞাপনের সামনে আড়াল করে দাঁড়ায়। সাহেব তাই বিনীতভাবে তাকে একটু সরতে অনুরোধ করে। এতেই নাকি আসামি রেগে গিয়ে তাকে ভয়ানক মারতে শুরু করে। প্রহারের চোটে তার নাক দিয়ে রক্ত বেরিয়েছে, যা কনস্টেবল ও সার্জেন্ট সাহেব দেখেছেন। সাহেবের জবানবন্দি শেষ হলে ম্যাজিস্ট্রেট সাহেব নলিনীকে বললেন,
তোমার উকিল কে আছে?
কেউ না।
জেরা করবে?
কি জেরা করবে?
ম্যাজিস্ট্রেট সাহেব তখন নিজেই নলিনীর পেন্সিল চাওয়ার ঘটনাটা ঘটেছিল কিনা ইউরেশিয়াকে জিজ্ঞেস করলেন। উত্তরে ইউরেশিয়া বলল, এসব কথা পুরোপুরি মিথ্যে। এরপর কনস্টেবল ও সার্জেন্ট সাহেব যা যা দেখেছিলেন তা সাক্ষ্য দিলেন। ম্যাজিস্ট্রেট সাহেব তখন নলিনীকে জিজ্ঞেস করলেন,
তুমি কাউকে সাক্ষী দিতে চাও?
আসল ঘটনা রাস্তার সবাই দেখেছিল, সবাই বলবে আমার কথা সত্যি।
তাদের কারো নাম ঠিকানা বলতে পারো?
নাম সেটা কি করে বলবো?
এরপর ম্যাজিস্ট্রেট সাহেব 5 মিনিট ধরে রায় লিখলেন। শেষে বললেন,
তোমার 25 টাকা জরিমানা, না দিলে 1 সপ্তাহ জেল।
টাকা দেবে? কোথায় পাবো টাকা?
কোর্টের কনস্টেবল তখন নলিনীকে জেলে নিয়ে যাওয়ার জন্য কাঠগড়ার কাছে গেল। এমন সময় একজন বলে উঠল,
হুজুর, আসামি আমার বন্ধু, আমি জরিমানার টাকা দিচ্ছি।
নলিনী অবাক হয়ে লোকটির দিকে তাকালো। দেখল একজন লম্বা ফর্সা দাড়িওয়ালা যুবক, বয়স আন্দাজ 30, মাথায় টেরি সিঁথি, চোখে সোনার ফ্রেমের চশমা, গায়ে একজোড়া দামি শাল। যুবকটি নলিনীর সম্পূর্ণ অচেনা। যুবক টাকা জমা দিয়ে নলিনীকে মুক্ত করে নিলেন। তারপর কাছে গিয়ে তাকে বললেন,
আমার সঙ্গে আসো, এখন কোনো কথা জিজ্ঞাসা করবেন না।
নলিনী বিস্ময় মনে চেপে যুবকের পেছন পেছন চলল। সিঁড়ি দিয়ে নেমে রাস্তার কাছে এসে নলিনী দেখল একটা সুন্দর গাড়ি দাঁড়িয়ে আছে। যুবকটি বললেন,
উঠুন।
চলো।
নলিনীর মাথা ততক্ষণে ঝিমঝিম করছে। তার প্রধান কাজ ছিল বাড়ি গিয়ে স্ত্রী সন্তানের খবর নেওয়া, কিন্তু সে কথা সে ভুলে গেল। পুতুলের মতো সে গাড়িতে উঠে বসল, তার পেছনে যুবকটিও উঠলেন। গাড়ি তখন দ্রুত বেগে শিয়ালদার দিকে ছুটতে লাগল। গাড়িতে সারাক্ষণ যুবকটি চুপ করে বসে রইলেন। নলিনীর মনের অবস্থাও কথা বলার মতো ছিল না। সে বসে বসে কেবল তার দিশেহারা স্ত্রী আর মেয়ের কথা ভাবতে লাগল। মাঝে মাঝে বাইরে তাকাচ্ছিল আর দেখছিল গাড়ি কোথায় যাচ্ছে। গাড়ি শিয়ালদার ব্রিজ পার হয়ে বউবাজারে ঢুকল এবং অদূরে একটা চমৎকার দোতলা বাড়ির সামনে এসে থামল। যুবকটি নলিনীকে বললেন,
আসুন।
নলিনী গাড়ি থেকে নেমে যুবকটির পেছন পেছন চলল। শুনছেন গপ্প মিরে ঠেকের আজকের গপ্প, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা বাল্যবন্ধু। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। একটি সুসজ্জিত ঘরে ঢুকে তারা বসল। যুবকটি বললেন,
আপনার স্নান খাওয়া বোধ হয় কিছুই হয়নি?
না, স্নান হয়নি। ওই বেলা 9টার সময় আমার খাবার এনে দিয়েছিল, কিন্তু আমি খাইনি। আমি হাজতে ছিলাম কিনা
তা জানি। বেয়ারা!
বেয়ারা এসে দাঁড়াল।
বাবুকে গোসল খানা মেলে যাও, একটু ধুতে নিকাল দিও।
না না, থাক থাক, আমি বাড়ি গিয়ে স্নান খাওয়া করব। আজ 3 দিন আমি বাড়ি থেকে নিরুদ্দেশ,
আমার খবর না পেয়ে বাড়ির লোক যে কি অবস্থায় আছে তা ভগবানই জানেন।
আপনার বাড়িতে কে কে আছেন?
বাড়িতে আমার স্ত্রী, একটি মেয়ে আর একটি ছোট ছেলে আছে, আর একজন ঝি আছে।
আপনার বাড়িটা কোথায়?
বউবাজারে, ওই ব্যানার্জি লেনে।
এখনই যাবেন?
মনটা বড্ড খারাপ হয়ে আছে। আপনি আর জেল থেকে আমায় উদ্ধার করেছেন, আমি জীবনে কখনো ভুলব না। অনুমতি করলে আমি ওবেলা আবার এসে আপনার সঙ্গে দেখা করবখন।
শুকনো মুখে যাবেন? একটু কিছু জল খাবার খেয়ে যান।
যদি অপরাধ না নেন একটা কথা জিজ্ঞাসা করি?
হ্যাঁ বলুন না।
আপনার নামটা কি আর কেনই বা আমার জন্য আপনি আজ এতটা কষ্ট করলেন?
একটা কথা কি মশাই, এই যে দুটো কথা হয়ে গেল।
ভৃত্য রূপোর আলবোলায় তামাক এনে দিল। দু চার টান টেনে নলিনীর হাতে দিয়ে বাবু বললেন,
নিন খান।
নলিনী ধূমপান শুরু করল। যুবকটি বললেন,
আমার নাম শ্রী ভুবনেশ্বর রায়, বাড়ি রাজশাহী জেলায়।
রাজশাহী জেলার কোথায়?
বোলদিপুর গ্রামে।
আপনি কি বোলদিপুরের বিখ্যাত জমিদার ভুবনেশ্বর বাবু?
খ্যাতি ঠ্যাতি কিছুই নেই, আমি সামান্য লোক।
ব্রাহ্মণ ঠাকুর নলিনীর জন্য শরবত ও রেকাবিতে কিছু মিষ্টি এনে টেবিলের ওপর রাখল। পিপাসায় নলিনীর গলা শুকিয়ে গিয়েছিল। শরবতটুকু খেয়ে তার দেহে যেন প্রাণ ফিরে এল। একটি রসগোল্লা হাতে তুলে নিয়ে সে বলল,
আমার দ্বিতীয় কথার একটু উত্তর দিলেন না।
আপনার ঘটনাটা শনিবারে হয়েছিল না? কাল রবিবার আমি কাগজে পড়লাম, পড়ে মনটা বড় অস্থির হলো জানেন তো। আমরা বাঙালিরা আত্মসম্মান বোধ এমন হারিয়ে ফেলেছি যে পথে ঘাটে প্রতিদিন অপমানিত হচ্ছি, অথচ তার কোনো প্রতিকার করতে পারি না। কাগজে লেখা ছিল আপনি সেই ফিরিঙ্গিটার কাছে পেন্সিলটা একবার চেয়েছিলেন, তাই সে আপনাকে ড্যাম নিগার বলে। আপনি তখন নাকি তার নাকে,
নাকে নয় গালে,
গালে লেখা ছিল তার নাকে এক ঘুষি বসিয়ে দিয়েছিলেন?
ঘুষি নয়, চর। তারপর যখন সে আমায় আক্রমণ করল, তখন ঘুষি চালিয়েছিলাম বটে।
বেশ করেছিলেন, উত্তম করেছিলেন। দেখবেন সেই ফিরিঙ্গি জীবনে আর কোনো বাঙালিকে ড্যাম নিগার বলবে না। হ্যাঁ, তারপর কি যেন বলছিলাম, হ্যাঁ, কাগজেই লেখা ছিল সোমবার পুলিশ আদালতে আপনার মামলা হবে। ভাবলাম যাই দেখি লোকটা চেহারা কেমন। ভেবেছিলাম এইরকম মস্ত একটা লম্বা চওড়া জোয়ান, মোটা সোটা হাত, বিশাল থাবড়া, এরকম একজন বীরকে দেখব। ও হরি, আপনি যখন কাঠগড়ায় এসে দাঁড়ালেন দেখলাম যেন এক তাল পাতার সেপাই। হ্যাঁ কথাটা ঠিক, গায়ের জোরে বীর হয় না, মনের জোরেই বীর। এই তো রাশিয়ানরা জাপানিদের তুলনায় এক একজন অসুরের মতো, তবুও তারা হেরে মরল কেন?
নলিনী নিজের প্রশংসায় লজ্জিত হয়ে মাথা নিচু করে মৃদু মৃদু হাসছিল। জলখাবার শেষ করে সে পান চিবছিল। ঘড়িতে ঠিক তখনই ঢং করে একটা বাজল। নলিনী উঠে দাঁড়িয়ে বলল,
যদি অনুমতি করেন তবে এখন আসি, সন্ধ্যার পর আসবো। কখন?
সন্ধ্যের পর? তখন তো আমি বাড়ি থাকবো না, আপনি বরং কাল সকালবেলায় 8টার সময় আসবেন। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, যদি কিছু মনে না করেন।
কি?
আপনি চাকরির বিজ্ঞাপন দেখছিলেন, চাকরি পেলে কি করবেন?
করবো বই কি, নিশ্চয়।
কত টাকা মাইনে হলে রাজি হবেন?
আমার বড় দুরবস্থা, দুবেলা দুমুঠো ডাল ভাতের জোগাড় হয় এমন চাকরি পেলেও আমি করব।
আগে কখনো চাকরি করেছেন?
না।
পড়াশোনা কতদূর আপনার?
ওই এন্ট্রান্স ফেল, হেয়ার স্কুলে পড়তাম।
ভুবনেশ্বর বাবু একটু চিন্তা করে বললেন,
এন্ট্রান্স ফেল, এরকম অবস্থায় মাসে 30-40 টাকার বেশি চাকরির জোগাড় করা শক্ত। আচ্ছা দেখি কি করতে পারি, কাল সকাল 8টার সময় আসবেন?
নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই।
এই প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিয়ে নলিনী বাড়ির দিকে চলল। নলিনী বাড়িতে পা দেওয়া মাত্রই ঝি বলে উঠল,
তোমার কি আক্কেল বলো তো বাপু, তুমি আর 3 দিন বাড়ি ছাড়া।
বৌমা কেঁদি কেঁদি জ্বর বাঁধিয়ে বসে আছে। আমরা তো ভাবনায় ছটপট করে বেড়াচ্ছি, দিন কাটে তো রাত কাটে না, রাত কাটে তো দিন কাটে না। পুলিশ আদালত থেকে বেরিয়ে তুমি আবার কোথায় চলে গেছিলে বলো দেখি?
জ্বর হয়েছে নাকি? সরো সরো।
নলিনী দ্রুত বেগে সিঁড়ি দিয়ে উঠতে লাগল, ঝি তার পেছন পেছন চলল। শোবার ঘরে ঢুকে নলিনী দেখল তার স্ত্রী খোকাকে কোলে করে দাঁড়িয়ে আছে, খুকি বসে একটা বাটিতে করে মুড়কি খাচ্ছে।
তোমার জ্বর হয়েছে?
হেমাঙ্গিনী নীরবে খোকাকে স্বামীর কোলে দিয়ে মাথা নিচু করে চোখে আঁচল দিল। খুকি মুড়কি ছেড়ে উঠে দাঁড়িয়ে মায়ের আঁচল চেপে ধরে ছলছল চোখে বাবার দিকে চেয়ে রইল। নলিনী স্ত্রীর চোখ থেকে আঁচল সরিয়ে বলল,
কেঁদো না হিমু, কেঁদো না, চুপ করো চুপ করো। জ্বর কি এখনো আছে হিমু?
জ্বর নেই। জ্বর হবে না? এসে যে দেখতে পেয়েছো এই ঢের, পরশু তুমি সকালবেলা বেরিয়ে গেলে, সারা দিন এলে না, আমরা কোনো খবরও পেলাম না। সারা দিন বৌমা নাওয়া খাওয়া করলো না, সাড়ে চার আনার ট্রাম ভাড়া দিয়ে আমার ভাইপোকে তোমাকে খুঁজতে ভবানীপুর পাঠানো হয়েছিল। এসি বলল তুমি দশটার সময় নাকি বিপিনবাবুর বাড়ি থেকে বেরিয়েছ। ওই কথা শুনি কেঁদি কেঁদি শেষ বেলায় বৌমার জ্বর এলো। কি জ্বরের ধুম, কি কাঁপুনি, গায়ে দুকানা লেপ চাপা দিয়ে আমি চেপি ধরলাম, তবু কাঁপুনি যায় না, গা যেন একেবারে আগুন। কেঁপি কেঁপি শেষে জ্বরের ঘরে অচৈতন্য হয়ে পড়ল। তারপর আমি উনুন জেলে একটু আলু ভাতে ভাত রেঁধে ছেলিমি দুটোকে খাওয়াই। আহগো, সারাদিন বাচ্চারা কিচ্ছু খায়নি, কিচ্ছুটি না।
কেন, তুই তো আমাদেরকে মুরগি কেনে এনে দিয়েছিলি, আমরা তো খেয়েছিলাম।
তুমি দাঁড়িয়ে থেকো না হিমু, দুর্বল শরীর, বিছানায় এসে বসো, এসো এসো।
হেমাঙ্গিনী খোকাকে কোলে নিয়ে মেঝের উপর বসল।
আমি যে পুলিশ আদালতে গিয়েছিলাম সে খবর কি করে পেলে? ঝি
সে কথার উত্তর না দিয়ে বলতে লাগল,
তারপর আর শোনো না, ভোরবেলা জ্বরটা ছেড়ে গেল, বেলা আটটার সময় বসেদের বাড়ি গিয়ে মেজবাবুকে বললাম, বাবু আমাদের তো এই রকম বিপদ, বৌমা তো কেঁদি কেঁদে জ্বর হয়ে বসে আছে, আমাদের বাবু যে কোথায় গেল একটু খবর নিতে পারেন কি? মেজবাবু তো কথা কানেই তোলেন না, শেষে বললেন কোথায় মদ খেয়ে পড়ে আছে দেখো, আমি কোথায় খুঁজবো বলো। অনেক বলা কওয়ার পর শেষে বলল, ঝি এই কলকাতা শহর, কোথায় তাকে খুঁজে পাব? আচ্ছা আমি লোকজনকে জিজ্ঞেস করে দেখি। তিন চারবার গিয়ে মেজবাবুকে জিজ্ঞাসা করলাম, বাবু কোনো খবর পেলেন? বললেন, না ঝি কোনো খবর পাইনি। সেই কথা এসি বৌমাকে বললাম, বৌমা তো আবার কান্না শুরু করল আর বলে কিনা আমি বিষ খাব, আমি গলায় দড়ি দিব।
আহ, তুই আর জ্বালাস নি তো, যাসি কিরি উনুনটা ধরিয়ে দেখে রান্না চড়াই।
যাচ্ছি মা যাচ্ছি। তারপর জানো বাবু, আজকে সকালে আটটার সময় মুড়ি মুড়কি কিনে এনে খোকা খুকিকে খাইয়ে বৌমাকে বললাম, বৌমা দুয়ানার পয়সা দাও, বাজার থেকে একটু চুনো মাছ কিনে আনি, মাছের ঝোল ভাত রেঁধি, খোকা খুকিকে খাওয়াও, দুদিন খাইনি গো, তুমিও দুটো খাও। বৌমা চোখ দিয়ে টস টস করে জল পড়তে লাগলো, বলল, ঝি আমার মাছ খাওয়া ভগবান রেখেছেন কিনা তা তো জানি নে। আমি বললাম, চুপ করো চুপ করো, ও অমন অলক্ষণে কথা বলতে নেই। তারপর পয়সা নিয়ে বাজারে গেলাম মাছ কিনতে, মাছ নিয়ে ফিরছি পথে দেখা হলো মুখুজ্জের ছেলে বিজয়ের সঙ্গে। বিজয় বলল, জানো ঝি, তোমাদের বাবু পরশু একটা সাহেবকে খুব মার দিয়েছে, বেধড়ক মার। পোড়া মুখ ছেলে হা হা করে হাসতে লাগলো এই বলে। আমি বললাম, ও বিজয়, আমাদের বাবু কোথায় রে? বিজয় বলল, তোমাদের বাবুকে পুলিশে ধরে নিয়ে গেছে। জানো ঝি, তোমাদের বাবু সাহেবটার নাকে এমন ঘুষি মেরেছিল যে তার নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। এই বলে পোড়া মুখ ছেলে আবার হা হা করে হাসতে লাগলো। আমি আবার বললাম, ও বিজয়, আমাদের বাবুকে ধরে নিয়ে গিয়ে কোথায় রেখেছে রে? সে বলল, তাকে জানি, আজ লালবাজারে পুলিশ আদালতে তোমাদের বাবুর মামলার বিচার হবে, আমরা অনেক ছেলে দেখতে যাব, তাই আজ আর স্কুলে যাচ্ছি না, বলে হাসতে হাসতে চলে গেল। তাই না বৌমা, আমি এসে বলিনি?
হ্যাঁ বলেছিলি, সেসব কথা এখন থাক না জি, তুই বরং একটু বাজারের দিকে গিয়ে দু পয়সা চিনি নিয়ে আয় তো, বাবুকে একটু শরবত করে দি, জল খাক।
এক্ষুনি আনছি।
ঝি চলে গেল। নলিনী বলল,
জল খাবারের আয়োজন করতে হবে না, আমি এইমাত্র খেয়ে এসছি।
নলিনী তখন সংক্ষেপে শনিবার থেকে নিজের সব কথা বর্ণনা করে বলল,
বোধহয় না খেয়ে মরতে হবে না, সে বাবুটি বলেছেন 30-40 টাকা মাইনের একটা চাকরি তিনি আমায় জুটিয়ে দেবেন, দেখি কি হয়।
ধোকা ধোকা নিশ্চয়ই হবে, দেখো ভগবান কখনোই আমাদের ভুলবেন না। তুমি এসো, স্নান করে ফেলো।
স্নান করতে করতে ঝির কাছ থেকে বাকি ইতিহাসটুকুও নলিনী জানতে পারল। মামলার কথা শুনে সে আবার বসেদের মেজবাবুর কাছে গিয়েছিল। মেজবাবু সব শুনে বলেছিলেন, সামান্য মারপিটের মামলা, বেশি আর কি হবে, বড়জোর 30-40 টাকা জরিমানা হতে পারে। তা শুনে ঝি নিজের একজোড়া পুরনো বালা বন্ধক রেখে অনেক কষ্টে 50টি টাকা জোগাড় করে লোককে জিজ্ঞাসা করতে করতে পুলিশ আদালতের দিকে যাচ্ছিল। কাছাকাছি পৌঁছে দেখল বাবু একজন অপরিচিত লোকের সঙ্গে আদালতের সিঁড়ি দিয়ে নেমে গাড়ি করে কোথায় চলে গেলেন।
ও বাবু, বাবু!
ঝি ডেকেও ছিল কিন্তু বাবু তা শুনতে পায়নি। পরদিন বেলা 8টার সময় নলিনী গিয়ে ভুবনেশ্বর বাবুর সঙ্গে দেখা করল। ভুবনেশ্বর বাবু নলিনীকে দেখে হাসি মুখে বললেন,
আরে আসুন আসুন আসুন, বসুন। তারপর বাড়ি গিয়ে কি দেখলেন? বাড়ির লোক খুবই উতলা হয়েছিলেন বোধ করি।
হ্যাঁ খুবই উতলা হয়েছিলেন, শুধু এটুকু জানতে পেরেছিলেন যে অন্তত প্রাণে বেঁচে আছি। এই
তারপর যা যা ঘটেছিল নলিনী সব বর্ণনা করল। তার এই করুণ পারিবারিক কাহিনী শুনতে শুনতে ভুবনেশ্বর বাবুর চোখ দুটো সজল হয়ে উঠল। নলিনীর কথা শেষ হলে ভুবনেশ্বর বাবু কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। শেষে বললেন,
তামাক খাবেন? ওরে তামাক তে
বলছি যে আমার সেই বিষয়টা,
চাকরির কথা জিজ্ঞাসা করছেন? কাল সন্ধ্যার পর ওই জন্যই আমি বেরিয়েছিলাম। শ্যামবাজারে যোগেন্দ্রবাবু বলে আমার এক বন্ধু আছেন, তিনি ব্রাউন জোন্স কোম্পানির হেড ক্লার্ক। অফিসে তাঁর ভারী খাতির, সাহেবরা তাকে খুব বিশ্বাস করে। অফিস খুব ভালো, উন্নতিও তাড়াতাড়ি হয়। তা যোগেন্দ্রবাবু বললেন যে তাঁদের অফিসে এখন কোনো পদ খালি নেই, তবে কাজ অনেক বেড়েছে, তো সাহেবদের বলে কয়ে আপনাকে শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস হিসেবে ঢুকিয়ে দিতে পারেন, কিন্তু মাইনে মোটে 25 টাকা।
25 টাকায় কি করে চলবে?
হ্যাঁ তাই তো বলছি, আজকাল চাকরির বাজার যা পড়েছে সে আর বলা নয় মশাই। তবে যোগেন্দ্রবাবু বললেন, 1 বছর ওই 25 টাকা মাইনেতে কাজ শেখার পর আপনি যখন পাকা হবেন তখন আপনার মাইনে হবে 50, বছরে 5 টাকা করে বেড়ে 5 বছরে হবে 75, ওটাই ওদের সবথেকে নিচু গ্রেড। ফার্স্ট গ্রেড হচ্ছে 300 টাকা। দেখুন অফিস খুবই ভালো, অনেক সরকারি অফিসের চেয়েও ভালো, কিন্তু প্রথম বছরটা একটু কষ্ট হবে, তো আমি বলি আপনি ঢুকে পড়ুন না, ভবিষ্যতে আপনার ভালোই হবে।
একেবারে না খাওয়ার চেয়ে 25 টাকা মানে তো কোন রকমে চলতে পারে।
আচ্ছা একটা কথা বলুন, প্রতিদিন আপনার সংসার খরচ কত হলে চলতে পারে?
টাকা খানেক মতো।
তার মানে মাসে ৩০ টাকা।
তারপর খোকা আছে, নাপিত আছে, কাপড় আছে।
আপনি টিউশনি করাবেন? যাদের আয় অল্প তারা অনেকেই প্রাইভেট টিউশনি করে সংসার চালায়।
পেলেই করি।
তবে তো এই বাড়িতেই করতে পারেন। আমার ভাগ্নে এখানে থাকে, স্কুলে পড়ে। সকালে ইংরাজি আর অঙ্ক শেখানোর মাস্টার আছে, সন্ধ্যায় তাকে বাংলা পড়ানোর জন্য একজন মাস্টার খুঁজছিলাম, ১০ টাকা মাইনে। সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ৯:৩০ পর্যন্ত আর কি। তা আপনি যদি রাজি থাকেন তাহলে।
অবশ্যই রাজি। আপনি আমার যেরকম উপকার করছেন, আপনার ভাগ্নিকে পড়িয়ে আমার টাকা নেওয়া ঠিক নয়। কিন্তু উপায় কি? আমাকে নিরুপায় দেখি ভাগ্নিকে পড়ানোর নাম করে আপনি যে সাহায্য করছেন তাও আমি বেশ বুঝতে পারছি। আপনাকে আর কি বলে কৃতজ্ঞতা জানাব? ঈশ্বর আপনার মঙ্গল করুন।
হ্যাঁ হ্যাঁ, না না না, আপনি 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 ওরকম একদম মনে করবেন না। উপকার টুপকার আমি কিছুই করছি না। আমার একজন লোক দরকার যে কাজ করবে, তাকেই টাকা দিতে হতো। অন্যকে না দিয়ে না হয় আপনাকেই দিলাম।
তামাক এল। উভয়ে তামাক খেতে খেতে কথাবার্তা বলতে লাগলেন। নলিনী জানতে পারল এ বাড়িটি ভুবনেশ্বরবাবুর বিধবা বোনের, তিনি এদের অভিভাবক, মাঝে মাঝে এসে তদারকি করে যান। একজন পুরনো বিশ্বাসী কর্মচারী এখানে থেকে দেখাশোনা করে। ভুবনেশ্বরবাবু আর দিন দুই তিনেক মাত্র কলকাতায় আছেন, তারপর বলদিপুরে ফিরে যাবেন। আবার আসতে বোধহয় সেই চৈত্র মাস। আগামী পরশু ইংরেজি মাসের ১ তারিখ, ঠিক হল পরশু থেকেই নলিনী কাজে যোগ দেবে। আজ বিকেলে ভুবনেশ্বরবাবু নলিনীকে নিয়ে হেড ক্লার্ক বাবুর সঙ্গে দেখা করাবেন। ওঠার সময় ভুবনেশ্বরবাবু বললেন,
আচ্ছা ওবেলা ৫টার সময় তবে আসবেন। হ্যাঁ, আর একটা কথা জিজ্ঞাসা করবো ভেবেছিলাম, আপনার বর্তমান অবস্থার কথা তো সব খোলাখুলি আমাকে বলেছেন। তা আপনি অফিসে পাবেন ২৫ টাকা আর আমার এখানে ১০ টাকা, সে তো মাস শেষ না হলে পাবেন না। তো এই মাসটা কি করে চালাবেন?
আর অন্য কি উপায় আছে? ভাবছি ঝির ধার করা সেই টাকা থেকে কিছু কিছু ধার করে এই মাসটা চালাই।
আমার পরামর্শ শুনবেন?
বলুন না, আপনি যা বলবেন তাই আমার শিরোধার্য।
দেখুন, ঝির ধার করা টাকা নিয়ে কাজ নেই, ওতে কেবল সুদই বাড়বে, শোধ হওয়ার আশাও থাকবে না। ভালো করে শুনুন, পরশু সন্ধে বেলায় আমার ভাগ্নেকে পড়িয়ে আপনি ১টি টাকা নিয়ে যাবেন। এইভাবে রোজ সন্ধ্যায় ১টি করে টাকা নিয়ে যাবেন, তো ৩০ দিনে ৩০ টাকা হবে। আর তার মধ্যে ১০ টাকা আপনার মাইনে আর ২০ টাকা ঋণ। আপনি মাস শেষে অফিস থেকে যে ২৫ টাকা পাবেন তার থেকে ২০ টাকা ঋণ শোধ করে দেবেন। তারপর নিজের ৫ টাকা থাকবে, তাতে ৫ দিনের খরচ চলবে। ষষ্ঠ দিন থেকে আবার রোজ ১টি করে টাকা নিয়ে যাবেন। দ্বিতীয় মাসের শেষে আপনার ১৫ টাকা ঋণ থাকবে, তো অফিসের মাইনে পেয়ে তা শোধ করে দেবেন। কি বুঝতে পারছেন? তো ২ মাস এভাবে চললে আপনি অফিস ও টিউশনির পুরো ৩৫ টাকাই ঘরে নিয়ে যেতে পারবেন।
বেশ, তাই করব।
আচ্ছা, আপনার ১ মাসের খরচ ৩০ টাকা আমি একবারে না দিয়ে রোজ ১টি করে টাকা দিতে চেয়েছি। এর থেকে আপনি হয়তো ভাবছেন আপনাকে অবিশ্বাস করে আমি আগাম দিচ্ছি না, তাই তো?
আমি এত অকৃতজ্ঞ নই, তা মনে করিনি। আপনি আমার ভালোর জন্যই এরকম ব্যবস্থা করছেন তা আমি বুঝেছি।
আরে মশাই, আপনার অবস্থা চিরকাল ভালোই ছিল, হঠাৎ করেই আপনি এই বিপদে পড়েছেন। তো একসঙ্গে হাতে এতগুলো টাকা পেয়ে খরচ করে ফেলা আপনার পক্ষে সহজ, শেষে ঋণে জড়িয়ে পড়বেন, সেটা যাতে এড়াতে পারেন সেই ব্যবস্থাই ভালো। আপনি মন খারাপ করবেন না, হতাশ হবেন না। হিন্দুস্তানিরা কি বলে জানেন তো, ছড়িও না হিম্মত, বিসরিও না হরিনাম। হিম্মত মানে সাহস, সাহস রাখবেন আর ভগবানকে ভুলবেন না, আপনার ভালো হবে।
নলিনী তখন ভুবনেশ্বর বাবুকে প্রণাম করে বিদায় নিল। ব্রাউন জোন্স কোম্পানির বড়বাবু যোগীন্দ্রনাথ দত্ত জাতিতে কায়স্থ। লোকটির বয়স ৪৮ বছর হলেও সার্ভিস বুক অনুযায়ী মাত্র ৪৫। তাঁর গায়ের রং উজ্জ্বল শ্যাম, দেহটি কিছুটা স্থূল, মাথার সামনের দিকে টাক পড়েছে, গোঁপ কাঁচা পাকা, তবে কাঁচার ভাগই বেশি, দাড়ি কামানো, কালো সার্জের পাজামা চাপকান পরে উপরে ভাঁজ করা একজোড়া শাল ফেলে মাথায় শ্যামলা টুপি দিয়ে ট্রামে প্রথম শ্রেণীতে শ্যামবাজার থেকে অফিসে আসেন। অফিসে এসে শালটি যত্ন করে ভাঁজ করে দেরাজের মধ্যে রেখে দেন আর বার করেন পকেট থেকে দাগ কাটা লেবেল লাগানো একটি ৬ আউন্সের ওষুধের শিশি। শরীরটা যখন খুব ম্যাজম্যাজ করে তখন সেই ওষুধ দুই এক দাগ খেয়ে নেন। ওষুধটা নিশ্চয়ই খুব তেতো, কারণ খাওয়ার পর মুখটা বিকৃত করেন। তখন রুমাল দিয়ে ঠোঁট জোড়া ভালো করে মুছে পকেট থেকে দুটো ছোট এলাচ বের করে চিবোতে থাকেন। অফিসে বড়বাবুর দুর্দণ্ড প্রতাপ, বড় সাহেব তাকে খুব খাতির করেন। এমন ক্ষমতা না থাকলে কি এক কথায় নলিনী চাকরি করে দিতে পারতেন? বড়বাবু যা বলেন বড় সাহেব সেটাই ধ্রুব সত্য বলে বিশ্বাস করেন। এই কারণে অধস্তন কর্মচারীরা সব সময় তাঁর তোষামোদ করে। পয়লা তারিখে বেলা ১০টার সময় নলিনী নতুন কাজে যোগ দিল। ৫টা পর্যন্ত অফিস করে বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে আবার ৬টার পর পড়াতে বেরোল। দৈনিক খরচের জন্য একটি টাকা নিয়ে রাত ১০টার আগেই বাড়ি ফিরল। এভাবেই তার দিন কাটতে লাগল। এত পরিশ্রম করার অভ্যেস তার কখনোই ছিল না। প্রথম প্রথম খুবই কষ্ট হতো, পরে সয়ে গেল। নিজের অবস্থার পরিবর্তনের কথা মনে পড়লে বুকটা কেঁপে উঠত, কিন্তু পুরনো কথা ভেবে দুঃখ করার সময় তার ছিল না। অফিসে সারা দিন কাজের ভিড়, সন্ধ্যের পরেও তাই, রাতে খেয়ে শুলেই ঘুমিয়ে পড়ত। সুতরাং এই পরিশ্রম তার আহত মনের জন্য ওষুধের কাজ করল। এভাবে এক মাস দুমাস করে ৬ মাস কেটে গেল। এই ৬ মাসে একদিনও সে মদ ছোঁয়নি। চাকরির শুরুতে মদের দোকানে সামনে দিয়ে যাওয়ার সময় প্রতিদিন প্রলোভন হতো, একটু ঢুকে পড়ি, কিন্তু তখনই পকেটে হাত দিয়ে দেখত পকেট খালি। বাড়িতে সামান্য কিছু টাকা থাকলেও পরিবারের কথা ভেবে মদে অপব্যয় করতে তার ইচ্ছে হতো না। এভাবে ধীরে ধীরে তার মনের জোর বাড়ল, রিপুর শক্তি কমতে লাগল। এখন পথ চলতে চলতে আনমনে কখন মদের দোকান পার হয়ে যায় নলিনী জানতেও পারে না। সপ্তম মাসের শুরুতে উপার্জনের পুরো ৩৫ টাকা তার হাতে এল। প্রথম রবিবারে শাকসবজি বাদে মাসের প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনে রাখল। ইতিমধ্যে ভুবনেশ্বরবাবু ৩-৪ বার এসেছিলেন, দু একদিন থেকে ফিরে গেছেন। পূজোর পর কার্তিক মাসের শেষে ভুবনেশ্বরবাবু আবার কলকাতায় এলেন। নলিনীর সঙ্গে দেখা হলে কুশল বিনিময়ের পর জিজ্ঞাসা করলেন,
আপনার অ্যাপ্রেন্টিসের ১ বছর পূর্ণ হতে আর কত দেরি?
এই ১০ মাস হল আর ২ মাস।
তো ২ মাস পরে আপনার ৫০ টাকা মাইনে হবে, তাই তো?
১ মাস পরে বড়বাবু আমার সম্বন্ধে রিপোর্ট লিখবেন আমি কাজের যোগ্য কিনা। যদি যোগ্য লেখেন তবে আর ১ মাস পরে আমার পদ পাকা হবে, মাইনেও ৫০ টাকা হবে।
ও, আর যদি না লেখেন?
যদি না লেখেন তাহলে বছর পূর্ণ হলেই আমার চাকরি শেষ হয়ে যাবে।
তা আপনার কাজে বড়বাবু সন্তুষ্ট আছেন তো?
হ্যাঁ, এখনো পর্যন্ত অসন্তোষের তো কোনো লক্ষণ দেখিনি।
তা বেশ তো, তিনি ভালো রিপোর্টই লিখবেন মনে হয়, লোকটি ভালো।
পরদিন রবিবার ছিল, নলিনীকে ভুবনেশ্বরবাবু খাবার নিমন্ত্রণ করলেন। নলিনী স্নান করে ৯টার সময় এল, খাওয়া দাওয়া করতে বেলা ১২টা বাজল। ইতিমধ্যে দুজনে বসে অনেক গল্পই হল, অফিসের কথা, বড়বাবুর কথা, নলিনীর সংসারের কথা। ভুবনেশ্বরবাবু বললেন,
তাহলে এ বাড়িতে আপনি আর মাস ২ আছেন, তো তারপর একটা ভাড়াটে বাড়ি খুঁজতে হবে তো?
তা হবে বই কি, এই বেলেঘাটাতেই আমি একটা ছোট বাড়ি দেখে রেখেছি, এখন অবশ্য সেটি খালি নেই, ওই মাস দেড়েক পর খালি হবে, সেটি নেব ঠিক করেছি।
কোথায় বলুন তো?
এই আপনার বাড়ি থেকে বেরিয়ে বাঁ দিক দিয়ে উত্তর দিকে যে গলিটা গেছে সেই গলির মধ্যে। ছোট বাড়ি, ওপরে ২খানি আর নিচে ২খানি ঘর, নিচে একটা জলের কল আছে।
ও, ভাড়া কত?
১৫ টাকা।
১৫ টাকা? ২ মাস পরে আপনার যেমন আয় ২৫ টাকা বাড়বে, তেমনি খরচও তো ১৫ টাকা বেড়ে গেল।
তা আর কি করা যাবে বলুন, কায়ক ক্লেশে কোন রকমই দিন কাটানো নেই।
২ দিন পরে ভুবনেশ্বরবাবু নিজের জমিদারিতে ফিরে গেলেন। এবার ৩ মাসের আগে আর তাঁর কলকাতায় আসা হবে না। এর কিছুদিন পরেই নলিনী লক্ষ্য করল বড়বাবু তার প্রতি আগের মতো আর সদয় ব্যবহার করছেন না। একটু খুঁত পেলেই নলিনীকে কড়া কথা শুনিয়ে দেন, নলিনীর কোনো কাজই তাঁর পছন্দ হয় না। নলিনীর কাজে সামান্য একটু ভুলচুক হলেই বড়বাবু তাকে ডেকে তিরস্কার করে বলতে লাগলেন,
দেখো বাবু,
এরকম করলে কিন্তু তোমার দ্বারা এই অফিসের কাজ হবে না বলে দিলুম।
এভাবে ঝগড়াঝাটি প্রতিদিন বাড়তেই লাগল। সোমবার একজন সহকর্মী বিনোদবাবু নলিনীকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন,
আপনার ওপর বড়বাবুর অসন্তোষের কারণটা বুঝতে পেরেছি।
তাই কি বলুন দেখি।
আপনি বলদিপুরের জমিদার ভুবনেশ্বরবাবুকে চেনেন?
হ্যাঁ, খুব চিনি।
তিনি কবে এসেছিলেন?
এই সম্প্রতি এসেছিলেন, এক সপ্তাহ হল ফিরে গেছেন।
তিনি আমাদের বড়বাবুর একজন বন্ধু, তা জানেন?
জানি বই কি, তিনি তো বড়বাবুকে ধরে আমার চাকরি করিয়ে দিয়েছিলেন।
তা জানেন যদি, তবে এমন কাজ করলেন কেন?
কি করেছি?
কি করেছেন দেখছেন না? তার কাছে আপনি বড়বাবু সম্বন্ধে কি বলেছিলেন? আরে তাতেই তো আগুন লেগে গেছে।
আমি আমি কি বলেছি?
আপনি নাকি বলেছেন বড়বাবু বড় মাতাল, হৃদরোগের মার্কা মারা শিশিতে করে অফিসে মদ নিয়ে আসেন, ঘন্টায় ঘন্টায় সেই মদ খান। পরশু সন্ধ্যায় তার বাড়িতে আমরা মজলিস করতে গিয়েছিলাম, তখন তিনি ওইসব কথা বললেন আমাদের।
নলিনীর মনে পড়ল যেদিন সে ভুবনেশ্বর বাবুর বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল সেদিন ওষুধের শিশির কথা হয়েছিল বটে, তবে সে বড়বাবুকে মাতালও বলেনি, তাঁর কোনো নিন্দাও করেনি। সেই কথাই নলিনী বিনোদবাবুকে বলল।
আরে ওই তো মুখে মুখে কথা বেড়ে যায় কি না। আচ্ছা আমি না হয় বড়বাবুকে বুঝিয়ে বলবো, খন আপনার উচিত নলিনীবাবু মাঝে মাঝে তার বাড়িতে যাওয়া আর একটু তোষামত করা। দেখছেন না আজকাল তোষামদেরই তো বাজার, আমরা তো প্রায় তার বাড়িতে আমোদ প্রমোদ করতে যাই, আপনি যান না কেন?
আপনারা মোটা মাইনে পান, আপনাদের ওইসব পোষায়। আমি গরিব মানুষ, আপনাদের দলে পড়ে যদি ওসব শিখি তাহলে আমার দশা কি হবে বলুন তো? পেটেই খেতে কুলোয় না, তারপর ওইসব বিলাসিতা করবো ঘর থেকে।
আরে তা যাবেন, মদে আপনার আপত্তি থাকলে না হয় খেলেন না, বসবেন গল্প গুজব করবেন, সঙ্গে আসবেন।
পরদিন শনিবার নলিনী বিনোদবাবুর সঙ্গে বড়বাবুর সান্ধ্য আসরে উপস্থিত হল। অন্য সবাই বোতল সেবায় ব্যস্ত হল, নলিনী কেবল বসে রইল। মদ খাওয়ার জন্য কেউ কেউ নলিনীকে খুব সাধাসাধি করল, স্বয়ং বড়বাবুও দু একবার বললেন, কিন্তু নলিনী রাজি হল না। এখন তার মদের নেশা তো নেই, বরং মদের প্রতি একটা ঘৃণা জন্মেছে। তবুও কি করবে, চাকরির খাতিরে পরে পরে আরো দু শনিবার গিয়ে বসে রইল। এই কদিন বড়বাবু নলিনীর প্রতি একটু খুশি হয়েছিলেন, কিন্তু সোমবার থেকে আবার তিনি বিরূপ হলেন। নলিনী এর কোনো কারণ বুঝতে পারল না। মঙ্গলবার বিনোদবাবু নলিনীকে আড়ালে ডেকে বললেন,
এই যে মশাই, আপনার কি বুদ্ধি শুদ্ধি কিছুই নেই? এত কষ্টে বড়বাবুর মন পেলেন, আবার সব বিগড়ে দিলেন।
কেন, আবার কি করেছি?
আপনি নাকি কার কাছে বলেছেন শনিবার রাতে বড়বাবু মদ খেয়ে ঠেই ঠেই করে নাচেন, আরো নাকি কি সব বলেছেন?
কই, এমন কথা আমি তো কাউকেই বলিনি।
এই ভুবনবাবুর কাছে?
অসম্ভব, তিনি তো প্রায় মাস খানেক হলো কলকাতার বাইরে।
বড়বাবু অবশ্য কারোর নাম করলেন না, শুধু বললেন একজন বিশ্বাসী লোকের মুখে শুনেছেন। রাগে একেবারে কাঁই হয়ে গেছেন, বললেন আমাদের অফিসে ওরকম বৈষ্ণব সাজা লোক চলবে না, ঘরের কথা বাইরে ফাঁস করে দেয় সর্বনেশে লোক যত। আচ্ছা নলিনীবাবু, আপনি কি সত্যি ব্রাহ্ম নাকি?
না মশাই, ব্রাহ্ম হতে যাবো কেন, আমি কালী দুর্গা সবই তো মানি।
তবে এক কাজ করুন, এখন বড়বাবুকে আপনার দেখানো দরকার যে আপনি আমাদেরই একজন।
তা কি করলে দেখানো যায়?
আপনি আমাদের সঙ্গে বসে দু এক গ্লাস খেলেই অনায়াসে আপনার ওই ব্রাহ্ম বদনাম ঘুচে যাবে।
মাফ করবেন মশাই, সেটি আমি পারবো না। আপনি বড়বাবুকে বুঝিয়ে বলবেন আমি কারো কাছে তার নামে কোনো নিন্দা বা কুৎসা করিনি, করবো না।
আমি তো বলবো তিনি বিশ্বাস করলে হয়।
পরের শনিবার নলিনী মোটেই আর বড়বাবুর বাড়ি গেল না। সোমবার বিনোদবাবু এসে জিজ্ঞাসা করলেন,
এই যে পরশু রাতে আপনি জাননি যে?
গেলি নানা কথা ওঠে তাই যাইনি।
এই তো না গিয়ে ভারী অন্যায় করেছেন। বড়বাবু কি বলেছেন জানেন?
কি
বলেছেন? তবে নিশ্চয়ই সে আমাদের নামে ওই সব অপবাদ রটিয়েছে, এখন ধরা পড়ে গেছে, কোন মুখে আর আসবে। আরও বলেছেন আপনার সম্বন্ধে বাৎসরিক রিপোর্ট লেখার সময় আপনাকে কাজে অপটু বলে লিখে দেবেন।
শুনে নলিনীর মাথায় বজ্রপাত হল। সে আশা করছিল এবার বেতন পঞ্চাশ টাকা হবে, পনেরো টাকা বাড়ি ভাড়া দিয়েও আগেকার চেয়ে মাসে তার দশটি টাকা বেশি থাকবে, তাতেই সংসার একটু সচ্ছল হবে। হঠাৎ কি বিপদ! অন্য সময় নয়, বড়বাবু যেদিন রিপোর্ট লিখবেন ঠিক তার দুদিন আগে। চাকরি গেলে কি উপায় হবে? আর এক মাস পরে বাড়িটিও ছাড়তে হবে, দাঁড়াবে কোথায়, খাবে কি? দুদিন পরে জলখাবারের ঘরে বিনোদবাবু চুপি চুপি নলিনীকে বললেন,
এই যে মশাই, আজ বড়বাবু আপনার সম্বন্ধে রিপোর্ট লিখেছেন, আজ পাঁচটার পর আপনি একটু থাকবেন, ঠিক আছে? উনি বাড়ি চলে গেলে ফাইলটা বের করে দেখতে হবে যে কি লিখলেন।
নলিনী কাজের ভান করে পাঁচটার পরেও দেরি করতে লাগল। বড়বাবু যথাসময়ে চলে গেলেন, অফিসের অন্য বাবুরাও একে একে বিদায় নিলেন। বিনোদবাবু তখন বড়বাবু দেরাজ খুলে রিপোর্ট বের করলেন। তাতে লেখা আছে,
নলিনী কাজে অপটু,
বছর শেষে তাকে বিদায় দেওয়া যেতে পারে।
পড়ে নলিনী চারদিকে অন্ধকার দেখল, মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ল।
ভগবান,
ভাববেন না, মন খারাপ করবেন না। আচ্ছা, আজ সন্ধ্যায় বড়বাবুর বাড়ি আমি যাবো, কোন তাকে একবার বুঝিয়ে সুঝিয়ে বলবো, ঠিক আছে?
আমি যাবো কি? হ্যাঁ, আমি যাবো।
তা জানি না, উনি কেমন মেজাজে থাকবেন তা তো বলতে পারি না। আজ আপনার গিয়ে কাজ নেই, যদি আপনাকে নিয়ে যেতে বলেন কাল তখন নিয়ে যাব।
কি হলো আমি কি করে জানতে পারবো? বললে রাতে আপনার বাড়িতে আসি।
তা আসবেন, ওই রাত 9টার সময় আসবেন, তার মধ্যেই আমি ওখান থেকে ফিরে আসবো। কোন
নলিনী মুখ ভার করে বাড়ি গেল। কয়েকদিন থেকেই হেমাঙ্গিনী স্বামীর মনের ভাব লক্ষ্য করছিল। আজ নলিনীর মুখ চোখের অবস্থা দেখে ভয় পেয়ে জিজ্ঞাসা করল,
কি হয়েছে গো?
সে বলবো কোন?
হাত মুখ ধুয়ে নলিনী পড়াতে গেল। সেখান থেকে একটু আগে বিদায় নিয়ে রাত 8টার সময় বিনোদবাবুর বাড়িতে উপস্থিত হল। তখনও তিনি ফেরেননি। নলিনী কিছুক্ষণ বসে অপেক্ষা করার পর বিনোদবাবু ফিরলেন। নলিনী জিজ্ঞাসা করল,
কি খবর?
না, খুব একটা সুবিধা হল না।
তবু
তিনি বললেন, নলিনী আমাদের যেরকম অপমান করেছে তাতে কোনো মতেই ওকে আর অফিসে রাখা যায় না। আমি তখন তাকে বোঝাতে শুরু করলাম, অনেক বলা কওয়ার পরে শেষে বললেন, আচ্ছা, ও যদি কাল এসে আমাদের সঙ্গে দু এক গ্লাস মদ খায় তাহলে জানবো ও নির্দোষ, আমাদের ঘৃণা করে না, তাহলে ওই রিপোর্ট ছিঁড়ে ফেলে অন্য রিপোর্ট লিখব। আমি অনেক করে বললাম, যখন ওর একটা প্রতিজ্ঞা আছে তখন ওই নিয়ে কেন গরিবের অন্ন মারছেন বলুন তো। আর বড়বাবু, ওই এক বড়বাবু বললেন, কেন ও খাবে না কেন? আমি কি ওর ইতিহাস জানি না? এই ভুবনের কাছেই তো শুনেছি, এক সময় ও পিপে পিপে মদ শেষ করেছে, আর এখন আমাদের অনুরোধে এক গ্লাস খেতে পারবে না। বড়বাবু একেবারে ধনুর ভাঙা পণ করে বসে আছেন ভাই। কি করবেন বলুন তো? চোখকান বুঝে খেয়ে ফেলুন। একবার প্রতিজ্ঞা ভাঙলেই যে আপনি একেবারে রসাতলে যাবেন তা তো নয়। আমি আপনাকে জিজ্ঞাসা না করেই বড়বাবুকে বলে এসেছি। আচ্ছা আচ্ছা, সে খাবে, কিন্তু মাত্র একদিন, তাও সবার সামনে নয়, এই আমরা আমরা এই তিনজনেই থাকব, শুধু আপনার মান রক্ষা করার জন্য। আপনি যে বলবেন ফি শনিবারে সে আমাদের সঙ্গে খাবেন তা কিন্তু হবে না, বড়বাবু তাতেই রাজি হয়েছেন, বলেছেন কালকে বড় সাহেবের কাছে রিপোর্ট পাঠাবেন না, চেপে রাখবেন। কি নলিনীবাবু, আপনি রাজি তো?
আমি কাল অফিসে বলবো। হ্যাঁ,
ভালো করে ভেবে দেখুন, আপনি ওই ধনুর ভাঙা পণটা ছাড়ুন। আরে, একদিন একটু মদ খেলেই যদি চাকরিটা বজায় থাকে তাহলে খেয়ে নেওয়াই উচিত। আপনি তো আর ব্রাহ্মণের বিধবা নন যে আপনার পরকাল নষ্ট হবে। কাল সন্ধ্যায় আসবেন, ক্ষণ দুজনে একসঙ্গে খাওয়া যাবে, হ্যাঁ, কি বলেন?
বাড়ি ফিরে কোনো মতে খাওয়া শেষ করে নলিনী বিছানায় গেল। অন্যদিন সারা দিন খাটাখাটনির পর বিছানায় পড়া মাত্রই ঘুমিয়ে পড়ত, আজ আর তা হল না। আজ সে বিষম সমস্যায় পড়ে গিয়েছে। প্রতিজ্ঞা রক্ষা করবে নাকি চাকরি রক্ষা করবে? চাকরিটা যদি যায় তবে কি হবে? নলিনী মনে মনে হিসেব করে দেখল, যেদিন এ বাড়িতে থাকার মেয়াদ শেষ হবে তার চার দিন পরেই তার চাকরির এক বছরও পূর্ণ হবে। বিপদের উপর বিপদ, ছেলেবেলার পড়া মনে পড়ল। বিপদ বিপদকে এবং সম্পদ সম্পদকে অনুধাবন করে, এই দুই বিপদ তো তাদের করাল মুখ বাড়িয়ে তাকে গ্রাস করতে আসছে, তাদের পেছনে না জানি আরো কত বিপদ লুকিয়ে আছে। হায়, নলিনী এবার কি করবে? কেনই বা ভুবনেশ্বর বাবুর সামনে ওষুধের শিশির গল্প করেছিল? যাক, সে আর ভেবে কি হবে, ভুবনেশ্বর বাবু নেই যে তাকে দিয়ে বড়বাবুর কাছে সুপারিশ করাবে। এবার 3 মাসের আগে তিনি আসতে পারবেন না বলে গেছেন, তাকে চিঠি লিখলে বা টেলিগ্রাম করলে হয় না? কিন্তু সময় কই, কাল সন্ধে পর্যন্ত বড়বাবু অপেক্ষা করে পরশু রিপোর্ট জমা দেবেন, জমা দিলেই বড় সাহেব তাতে সই করে দেবেন, ব্যাস সব শেষ। তারপর ঘর নেই, অন্ন নেই, অন্য কোনো অফিসে কি কাজ হবে না? নিশ্চয়ই হবে, কিন্তু তার প্রধান বাধা হল এরা নলিনীকে সার্টিফিকেট দেবে না, যদিও বা দেয় তাতে লিখে দেবে অপটু হওয়ার কারণে বছর শেষে পদচ্যুত করা হল। সেই সার্টিফিকেট কোথাও দেখিয়ে লাভ কি? নলিনী বিছানায় পড়ে ছটফট করতে করতে অকুল পাথারে চিন্তা করতে লাগল। হঠাৎ নিচে উঠোন থেকে বাসন মাজার শব্দ নলিনীর কানে এলো। আজ হেমাঙ্গিনী নিজেই বাসন মাজছে, কারণ ঝির জ্বর হয়েছে। এই পৌষ মাসের শীতের রাতে হেমাঙ্গিনীকে নিজের হাতে বাসন মাজতে হচ্ছে, অথচ এমনও দিন ছিল যখন একটা কেন, দুটো ঝির জ্বর হলেও বাড়ির মেয়েদের বাসন মাজতে হতো না। সঙ্গে নলিনীর এটাও মনে হল, বাসনও আর বেশি দিন মাজার দরকার পড়বে না, পথ যখন ঘর হবে আর ভিক্ষে যখন হবে জীবিকা, তখন বাসনও থাকবে না, বাসনে করে কিছু খাবারও থাকবে না। নলিনীর মনে একটা ছবি ভেসে উঠল, নলিনী সামনে মেয়ের হাত ধরে হাঁটছে, হেমাঙ্গিনী পেছনে ছেলেটিকে কোলে নিয়ে কলকাতার পথে ভিক্ষে করে বেড়াচ্ছে। তারা যেন শ্যামবাজারের বড়বাবুর বাড়ির দরজাতেই দাঁড়িয়ে আছে। নলিনীর চোখ দিয়ে জল ঝরতে লাগল। আরো কিছুক্ষণ কাটলে ঘরের কাজ শেষ করে হেমাঙ্গিনী শুতে এলো। বিছানায় এসে নরম সুরে বলল,
তুমি এখনো ঘুমোনি?
না।
ধীরে ধীরে সে হেমাঙ্গিনীকে সব কথা খুলে বলল। নলিনীর কথা শেষ হলে মুহূর্তকাল চিন্তা করে হেমাঙ্গিনী বলল,
তুমি কি ঠিক করেছ?
আমি কিছু ঠিক করতে পারিনি, কাল থেকে ক্রমাগত ভাবছি, ভেবে তো কিছুই কুলকিনা পাচ্ছি না, তুমি কি বলো?
হেমাঙ্গিনী স্বামীর চুলে আদরের সঙ্গে আঙুল বোলাতে বোলাতে বলল,
আমি তোমার সহধর্মিনী, যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে আমি তোমার ধর্মপথে থাকতেই পরামর্শ দেব, অধর্মের পথে যেতে কখনোই বলব না। দেখো, অনেক কষ্টে তুমি ঘুরে দাঁড়িয়েছ, প্রতিজ্ঞা একবার যদি ভাঙো আর নিজেকে সামলে রাখতে পারবে না। কিন্তু
তা কি আর আমি জানি না, খুব জানি, আমার মন যে কত দুর্বল তা আমি জানি, কিন্তু আমি শুধু তোমাদের কথাই ভাবছি। আমি যদি একা হতাম, অবিবাহিত হতাম, তাহলে এক মুহূর্তের জন্য কোনো দ্বিধা আমার মাথায় আসতো না, বলতাম চাকরি যায় তো যাক, আমার অন্য কোনো উপায় হবে, কিন্তু তোমাদের জন্যই তো।
ভুল ভুল বলছো তুমি, ভুল বলছো। যদি অবিবাহিত থাকতে তবে কবেই তুমি রসাতলে চলে যেতে? তুমি যে প্রতিজ্ঞা করেছিলে সে কাদের মুখ মনে করে? তুমি কিছু ভেব না, সে উপায় একখানা ভগবান করবেন, তোমার কাজ তুমি করো, ধর্মপথে থাকো, তার কাজ তিনি করবেন।
তোমার কোনো দুশ্চিন্তা হচ্ছে না?
কিচ্ছু না, তিলমাত্র না। যিনি সব জীবকে আহার দিচ্ছেন তিনি আমায় না খাইয়ে মারবেন না।
এ তোমার দৃঢ় বিশ্বাস?
এ আমার দৃঢ় বিশ্বাস।
তবে আমি বিনোদবাবুকে কাল বলে দেব যে আমার দ্বারা ওসব মদ খাওয়া হবে না।
হ্যাঁ,
নলিনী কয়েক মুহূর্ত চিন্তা করল, তার কানের কাছে ভুবনেশ্বর বাবুর শেষ উপদেশ যেন ভৈরব নিনাদে বাজতে লাগল। ছড়িও না হিম্মত, বিস্মিও না হরিনাম। সে দৃঢ় মনে বলল,
বেশ, তবে তাই হোক, আমি প্রতিজ্ঞা ভাঙব না। চাকরি যা তো যাক, আমি ভগবানের পায়ে নিজেকে আর তোমাদের সঁপে দিলাম।
নলিনী স্ত্রীকে বুকে টেনে নিয়ে তার কপালে চুমু খেল। আজ রবিবার, যে তারিখে বিপিনবাবু নলিনীকে এক বছর বাড়িতে থাকার অনুমতি দিয়েছিলেন সেই তারিখ আবার ফিরে এসেছে। গতকাল মেয়াদ পূর্ণ হয়েছে। আজ সকাল থেকেই নলিনী খুব বিমর্ষ, হেমাঙ্গিনীর মুখটিও খুব শুকনো। তবে সে নিজের মনের ভাব মনেই চেপে রেখে সাধ্যমতো স্বামীর মন ভালো করার চেষ্টা করছে। বেলা দশটা বাজলে নলিনী স্নান করল। খোকার জন্য, খুকির জন্য তিনখানি আসন পাতা হয়েছে, তিনজনেই খেতে বসল। গরিব গৃহস্থের দৈনন্দিন খাবার, বেশি কিছু নয়। খোকা খুকি আনন্দ করেই খেতে লাগল।
আজকে খুব খিদে পেয়েছিল।
নলিনী ভাত খাচ্ছে আর মাঝে মাঝে খোকা খুকির দিকে তাকাচ্ছে। তাকে বলি মনে হচ্ছে,
আরে এখানে বসে আর বেশি দিন এরা তো ভাত খেতে পাবে না।
একি এভাবে খাবার ফেলে উঠে যাও না লক্ষ্মীটি, বসো।
নলিনী আজ ভালো করে খেতে পারল না। কোনো মতে অর্ধেক খেয়ে স্ত্রীর অনুরোধ সত্ত্বেও উঠে পড়ল। খাওয়ার পর নলিনী বিছানায় গিয়ে শুয়ে রইল। হেমাঙ্গিনী নিজের খাওয়া দাওয়া শেষ করে বিছানায় বসে স্বামীর পা টিপে দিতে লাগল। নলিনীর ঘুম এলো না। বেলা দুটো পর্যন্ত এভাবে ছটফট করে সে উঠে বসল। তামাক সাজবে বলে কলকে হাতে নিল। হেমাঙ্গিনী সেটা হাত থেকে কেড়ে নিয়ে তামাক সাজিয়ে দিল। নলিনী তামাক খেতে লাগল। হেমাঙ্গিনী একটু দূরে পান সাজানোর সরঞ্জাম সামনে নিয়ে বসে সুপুরি কাটতে লাগল। তামাক শেষ করে নলিনী বলল,
কই আজও তো নোটিশ টোটিশ কিছু এলো না, কাল এক বছর পূর্ণ হয়ে গেছে।
তোমারই বিপদ, চাকরিটা পর্যন্ত গেল, তাকে বিপিনবাবু শোনেননি, এমন সময় তিনি কখনোই বাড়ি ছেড়ে চলে যেতে বলবেন না। শরীরে একটু তো দয়াময় আছে।
খুব দয়াময় আছে, বোধহয় কাজের ভিড়ে ভুলে গেছে। আজ কি কাল নোটিশ আসবে দেখে নিও।
বেলা তিনটে বাজল। খোকা বলল,
বাবা জুতো ছিঁড়ে গেছে, বলেছিলে রবিবারে জুতো কিনে এনে দেবে, আজ তো রবিবার।
নলিনী খোকাকে বুকে জড়িয়ে নিয়ে বলল,
বাবা আজ নয়, অন্য এক রবিবার কিনে দেবো, কেমন?
যখনই বলি তখনই তো বলো আর এক রবিবার।
খুকি এসে বলল,
মা পয়সা দাও না, মুড়ি কিনে আনি, খিদে পেয়েছে।
আজ আর মুড়ি খেও না মা, সন্ধে হলেই ভাত খেও খন।
না পয়সা দাও না, মুড়ি কিনে আনি, ও মা দাও না দাও।
মেয়ে পয়সার জন্য অনেক বায়না করল, কিন্তু হেমাঙ্গিনী আর কিছুতেই পয়সা বের করল না। এখন প্রত্যেকটি পয়সা তার কাছে মোহরের মতো দামি হয়ে উঠেছে। ঝি এসে বলল,
ও বৌমা বেলা তো গেল, বাজারে যেতে হবে নাকি? আলু তো নেই ঘরে।
থাক, হাজার আনতে হবে না, বেগুন যা আছে তা দিয়ে চলে যাবে এখন।
এমন সময় নিচে সদর দরজা থেকে আওয়াজ এলো,
বাবু, ও বাবু।
কি?
ও নলিনী বাবু।
কে ডাকে?
স্বামী স্ত্রী দুজনেই জানলায় গিয়ে দাঁড়ালো। দেখল উর্দি পরা একজন চাপরাশি হাতে পিয়ন বুক নিয়ে দরজায় কড়া নাড়ছে।
কে গো?
কে আবার? বিপিনের চাপরাশি, ওদেরই উর্দি, নোটিশ এসছে।
কোন রকমে সিঁড়ি দিয়ে নেমে দরজা খুলে পিয়ন বুকে সই দিয়ে চিঠি নিয়ে নলিনী ওপরে এলো। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। যে হাতে চিঠিটা ধরে আছে সে হাতটা ঠকঠক করে কাঁপছে। চিঠি হাতে নিয়ে নলিনী বিছানায় বসল।
তুমি যে বলছিলে তার শরীরে দয়াময় আছে, দেখো কেমন দয়া ময়া, দেখো কিছুদিন সময় দিয়েছে নাকি আজই উঠে যেতে বলেছে দেখি।
নলিনী ধীরে ধীরে চিঠিটা বের করল, ভাঁজ খুলতে
কি হলো
নলিনী প্রথমে নিজের চোখকে বিশ্বাসই করতে পারল না। তার মাথা বন বন করে ঘুরতে লাগল। চিঠির সঙ্গে একখানা চেক গেঁথে দেওয়া আছে, নলিনীর নামে চেক, 12,355 টাকার একটি চেক। তাতে রয়েছে বিপিনের সই।
কি হলো, কিছু বলছো না যে?
সে ধীরে ধীরে চোখ বুঝে বলল,
আমার মাথা জল
দিচ্ছি, এই যে কি কি লিখেছে গো চিঠিতে, খারাপ কিছু? তোমাকে শরীর খারাপ করছে কি গো?
হিমাঙ্গিনী খুব ভয় পেয়ে ঘটি থেকে ঠান্ডা জল নিয়ে আঁচলা ভরে স্বামীর মাথায় দিতে লাগল। বালিশ ভিজে গেল। তারপর একটা পাখা নিয়ে ধীরে ধীরে বাতাস করতে লাগল। কয়েক মিনিট এভাবে কাটলে নলিনী ধীরে ধীরে আবার চোখ খুলল।
আর ভেব না, ভালো খবর আছে, ভগবান মুখ তুলে চেয়েছেন।
সে এবার চিঠিটা পড়তে লাগল।
ভবানীপুর, ভাই নলিনী,
ছোটবেলা থেকে আমরা একসঙ্গে খেলা করেছি। আমাদের সেই ছেলেবেলা বড় মধুর ও পবিত্র ছিল। হায়, যদি চিরকাল সেই রকম থাকত। মনে আছে ছোটবেলায় যদি কখনো আমরা একে অপরের সম্পর্ক নিয়ে সন্দেহ করতাম তাহলে কত না কষ্ট পেতাম। আজও তোমার প্রতি আমার মনোভাব সেই রকমই আছে, কিন্তু গত 6 বছর ধরে তুমি ভাবছো আমি সেই পুরনো স্নেহ একেবারে ভুলে গিয়ে একটা হৃদয়হীন অর্থ পিশাচে পরিণত হয়েছি। আমায় এমন ভেবে নিশ্চয়ই তুমি মনে মনে অনেক কষ্ট পেয়েছ, কিন্তু আমিও এ কারণে কম কষ্ট পাইনি। কিন্তু ঈশ্বরের ইচ্ছায় আমাদের দুজনের সব কষ্ট সার্থক হয়েছে। তুমি যখন বাবার মৃত্যুর পর কুসঙ্গে পড়ে টাকা ওড়াতে লাগলে তখন সেজন্য মাঝে মাঝে আমি তোমায় কত বকেছি, কিন্তু তুমি আমার কোনো কথাই কানে তোলনি। তুমি যখন মহাজনদের ঋণ শোধ করার জন্য আমার কাছে টাকা চাইতে এলে তখন পাছে আমার কাছে বন্ধক রেখে পরে আবার তুমি বাড়ি গাড়ি অন্য কোথাও বন্ধক দাও, সেই ভয়েই আমি ওগুলোর কটকবলা লিখিয়ে নিয়েছিলাম। 5 বছর ধরে আমি সবসময় গোপনে তোমার গতিবিধির খবর নিয়েছি। যখন দেখলাম তোমার চরিত্র সংশোধন হল না তখন আমি মনে মনে একটা উপায় ঠিক করলাম। অধঃপতনের অন্ধকার গহ্বরে পড়েও তোমার হৃদয়ে একটিমাত্র আলোর রেখা বাকি ছিল, তা হল স্ত্রী সন্তানের প্রতি তোমার মমতা। সেটি আমি লক্ষ্য করেছিলাম। আমি ভাবলাম স্ত্রী সন্তানের অভাব আর কষ্ট দেখলে হয়তো তোমার সুমতি হবে, তাই বাড়িগুলো কেড়ে নিয়ে তোমায় নিঃস্ব করে গভীর দারিদ্র্যের মধ্যে ঠেলে দিয়েছিলাম। পুলিশ কোর্টের মামলার খবরটা কাগজে পড়ে আমি ভুবনেশ্বরকে তোমার উদ্ধারের জন্য পাঠিয়েছিলাম। ভুবনেশ্বর আমারই একজন প্রিয় বন্ধু। আমি হেড ক্লার্ক যোগীন্দ্রবাবুকে অনুরোধ করে তোমার চাকরির ব্যবস্থা করে রেখেছিলাম। প্রথম প্রথম প্রতিদিন একটি করে টাকা তোমার সংসার খরচের জন্য দেওয়াও আমারই পরামর্শ। ছেলে পড়ানোর বাহানায় রাত 9:30 পর্যন্ত তোমায় আটকে রাখা সেটাও আমারই পরামর্শ, কারণ রাত 9টার সময় মদের দোকান বন্ধ হয়ে যায়। সংগোপনে তোমার প্রতিদিনের খবরই আমি রাখতাম। যখন দেখলাম 10 মাস ধরে তুমি মদ ছোঁনি তখন অনেকটা আশা হল। তবুও তোমার আরেকটু কঠিন পরীক্ষা নেওয়ার প্রয়োজন বলে মনে হল। মদ খেলে তোমার চাকরি পাকাপাকি হবে আর না খেলে চাকরি যাবে, এই পরীক্ষাটি আমারই পরিকল্পনা। যোগীন্দ্রবাবু শুধু আমার অনুরোধ পালন করেছেন। আজ দেখছি একদিকে চরম দারিদ্র আর অন্যদিকে বেতন বাড়ার প্রলোভন, উভয়ের মিলিত আঘাতেও তুমি অটল। ভাই, তুমি অগ্নি পরীক্ষায় পাশ করেছ, আর কোনো ভয় নেই। তুমি তোমার সম্পত্তির যে অংশ নিজের দোষে নষ্ট করেছ তা তো গিয়েছে, আমি যতটুকু বাঁচাতে পেরেছি তা আজ তোমায় ফিরিয়ে দিচ্ছি। তোমাকে যত টাকা আমি ধার দিয়েছিলাম তার সুদের হার 12% হিসেবে লেখা ছিল, আমি ব্যাংক থেকে যে সুদ পাই সেই সুদ ধরেই পাঁচ বছর পর তোমার কাছে আমার পাওনা হিসেব করি। যেদিন আমি তোমার বাড়ি দুখানা কেড়ে নিয়েছিলাম তার এক সপ্তাহ পরেই আমি ওগুলো ভালো দামে বিক্রি করার সুযোগ পেয়েছিলাম। সেখান থেকে আমার ন্যায্য পাওনা টাকাটুকু কেটে নিয়ে বাকি টাকা ব্যাংকেই জমা রেখেছিলাম। এক বছরের সুদে আসলে তোমার যা হয়েছে সেই টাকার একটি চেক এই চিঠির সঙ্গে পাঠালাম। তোমার বসতবাড়ির দলিলখানা তোমায় ফেরত পাঠালাম ভাই। ওর পেছনে দাবি পরিশোধ লিখে সই করে দিয়েছি, ওটুকু রেজিস্ট্রি করিয়ে নেবে। একবার ভেবেছিলাম আমার আসল ২৫,০০০ টাকাটা শুধু কেটে নিয়ে বাকি সবই তোমায় ফিরিয়ে দেব, কিন্তু তাহলে তুমি আমার কাছে আর্থিকভাবে ঋণী এই একটা ধারণা তোমার মনে থেকেই যেত, তাতে তোমার আত্মসম্মানে আঘাত লাগত, তাই আমি উপদ ছেড়ে দিলাম। তুমি এখন যা পেলে তা তোমার ন্যায্য পাওনার এক পয়সাও বেশি নয়। আমার কাছে তুমি আর্থিকভাবে ঋণী, তোমার এই আক্ষেপ আর রইল না। তুমি যদি ওই অফিসে চাকরি করতে চাও আমি যোগেন্দ্রবাবুকে বলে দেব, তিনি অনুরোধ করলে এই বড় সাহেব তাঁর হুকুম ফিরিয়ে নিয়ে তোমায় স্থায়ী পদ দেবেন। যদি চাকরি করতে ইচ্ছে না থাকে ওই ১২,০০০ টাকা মূলধন নিয়ে তুমি দালালি ব্যবসা বা অন্য কোনো ব্যবসা করতে পারো, তবে পৈতৃক ব্যবসা করাই ভালো। তুমি সে কাজ আগে কিছুদিন করেছিলে, একেবারে আনারই নও ভাই। আমি নিজে গিয়ে তোমায় এই চেক দিতে পারতাম এবং এই সব কথা বলতে পারতাম, কিন্তু তার চেয়ে চিঠিতে বলাই সহজ মনে হল। অনেকদিন তোমায় দেখিনি, একদিন সময় করে এসো। তোমার বাল্যবন্ধু
শ্রী বিপিন বিহারী বন্দ্যোপাধ্যায়। নলিনী স্ত্রীকে চিঠি পড়ে শোনাল, তারপর গাড়ি ডেকে বাড়িতে তালা দিয়ে সবাই কালীঘাটে পুজো দিতে গেল। ফেরার পথে সেই গাড়ি এবার দারোয়ানের বাধা ছাড়ায় বিপিনবাবুর ফটক পার হয়ে গেল। বিপিনবাবুর স্ত্রী হেমাঙ্গিনীকে সহজে ছাড়লেন না। সবাই রাতের খাওয়া সেখানেই সেরে যখন বাড়ি ফিরল তখন গির্জার ঘড়িতে ঢং ঢং করে ১১টা বাজছে। এখনকার মতো গপ্প বিরে থেকে সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত ৯টায় আমি মীর নিয়ে আসি গপ্প বিরে থেকে আপনার গপ্পের প্লেলিস্ট।